exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি সামি আর সঙ্গে আছে দুটো গল্প। আজকের প্রথম যে গল্পটি শুনবেন সেটা লিখেছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ জাফর ইকবাল। গল্পটির নাম সুতরন্ত পড়াশোনাভিষেক। আসুন তাহলে গল্পটির প্রথম পর্ব এখন শুনি। তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাবো গল্পের দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসবো। আপনি আছেন ABC রেডিওতে, শুনছেন কুয়াশা।
ছোটবেলা থেকেই আনিস একটু পাগলা গোছের। সে প্রথমবার বাড়ি থেকে পালিয়েছিল 12 বছর বয়সে, নিজেই ফিরে এসেছিল সপ্তাহখানেক পর। চাচার বাড়িতে মানুষ, চাচা চাচি মিলে তখন গরুর মতো পেটালো তাকে। আমরা ভাবলাম শিক্ষা হয়েছে, আর পালাবে না। কোথায় কি, 6 মাসের মাথায় আবার বাড়ি থেকে পালিয়ে গেল। ফিরে এলে আবার চাচা চাচি মিলে পালা করে পেটালেন তাকে। মার খেয়ে আনিস বিশেষ কান্নাকাটি করতো না, শরীরটা নরম করে রাখলে নাকি মার খেলে ব্যথা লাগে না। তাছাড়া সে নাকি এক পাগলা সন্ন্যাসীর কাছ থেকে কুফরি কালাম শিখে এসেছে। দু চোখ বন্ধ করে একবার সে কুফরি কালাম পড়ে নিলে সব যন্ত্রণা নাকি বাতাসের মতো উড়ে যায়। 10 টাকা দিলে আমাকে সব শিখিয়ে দেবে বলেছিল। ছেলেবেলায় পুরো 10 টাকা একসাথে কখনো জোগাড় করতে পারিনি বলে সেই অমূল্য মন্ত্র আমার আর শেখা হয়নি। আনিস বাড়ি থেকে পালিয়ে বিচিত্র সব জায়গায় যেত। কোন ভাঙা মন্দিরে নাঙ্গা সন্ন্যাসী থাকে, কোন পুকুরে জ্যোৎস্নাতে পরি নেমে আসে, কোন শ্মশানে পিশাচ সিদ্ধ তান্ত্রিক থাকে, এইসব খোঁজখবর তার নখদর্পণে ছিল। কারোর সাথে কথাবার্তা বেশি বলত না। আমার মনটা একটু নরম ছিল বলে চাচা চাচি মিলে তাকে পিটিয়ে যখন আধমরা করে রাখত, আমি একটু সেবা শুশ্রূষা করতাম। সেজন্য আমাকে মাঝে মাঝে সে একটা দুটো মনের কথা বলত। সেই আনিসের সাথে আমার দেখা হলো প্রায় 20 বছর পর। কমলাপুর স্টেশনে চশমা পরা একজন মানুষ আমার কাছে এসে বলল, ইকবাল। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি?
আমি আনিস। মনে আছে চাচা মেরে একদিন রক্ত বের করে দিল, তুই দুর্গা চিপিয়ে লাগিয়ে দিলি, ইনফেকশন হয়ে গেল তখন।
আমি চোখ কপালে তুলে বললাম, পাগলা আনিস।
হ্যাঁ,
আনিস ভ্রু কুচকে বলল,
দারোয়ানের মতো গোফ রেখেছিস দেখছি।
আমি হেসে বললাম, ছাত্র পড়াতে হয়, গোফ না থাকলে চেহারায় গাম্ভীর্য আসে না। তোর কি খবর?
দাঁড়া বলছি, জামিনে কিন্তু খবর দাও, আমি একটা কাজ সেরে আবার আসছি।
আমাকে দাঁড় করিয়ে আনিস চলে গেল। ফিরে এলে একটু পরে এসে বলল,
বৃহস্পতিবার করে গৌরীপুর থেকে এই লোকটা আসে, কতদিন থেকে ধরার চেষ্টা করছি।
কিরকম লোক?
আর ব্ল্যাক আর্টিস্ট, শয়তানের উপাসক।
আমি মাথা নেড়ে বললাম, তুই এখনো মন্ত্রতন্ত্র করে বেড়াচ্ছিস?
কেন করবো না, চাচাও নেই যে ধরে পেটাবে, এখনই তো সময়।
আশ্চর্য ব্যাপার।
আশ্চর্যের কি আছে, কাজ না থাকলে চল আমার পাশায়।
কাজ ছিল বলে সেদিন যেতে পারিনি, পরের সপ্তাহে গিয়েছিলাম। আনিস হতচ্ছাড়া ধরনের মানুষ, ধারণা ছিল কোনো দিনে গুছিয়ে উঠতে পারবে না। দেখলাম বেশ গুছিয়ে নিয়েছে, জহুরি কাজ করে, মূল্যবান পাথর দেখে তার মান বিচার করে। এদেশের কদর নেই, বিদেশ থেকে কিছু কিছু মানুষ মাঝে মাঝে তার কাছে আসে, মোটা টাকা দেয় তারা, সেটাতেই তার বেশ চলে যায়। আনিসের বাসাটা যেরকম হবে ভেবেছিলাম, গিয়ে দেখি ঠিক সেরকম। দিনে কিরকম হয় জানে না, রাতে সেটা সবসময়ই আধো অন্ধকার। বেশি উজ্জ্বল বাতি নাকি আনিসের ভালো লাগে না। আনিসের সারা বাসা জুড়ে শুধু নানা আকারের আলমারি আসে, তার মাঝে নানা আকারের বোতল, বয়াম, শিশি আর বাক্স, তার ভিতরে নানান রকম জিনিস, বিদঘুটের প্রাণীর ফসিল, হাড়গোড়, পাথর, প্রাচীন ব্যবহারিক জিনিস, পুরনো বই, পুঁথিপত্র, ছবি, কি নেই সেখানে। আনিসের সাথে নানা রকম কথাবার্তা হলো। পুরনো বন্ধুরা এখন কে কোথায় আছে, কি করে, সেটা নিয়ে কথা বলে দীর্ঘ সময় কাটিয়ে দিল। চলে আসার আগে তার রাজগুরু শখ নিয়ে কথা উঠল। বললাম, বাসা দেখি দুনিয়ার হাবি জাবি জিনিসে ভরে রেখেছিস। আনিস এসে বলল,
তুই কি বলেছিস,
কি করবি ওদি,
কিছু তো করতেই তবু, এমনি রেখেছি শখের ব্যাপার।
তোর সব কিছুই আজগুবি।
আজগুবি তুই দেখিস না, তাই এগুলোকে বলছিস আজগুবি।
গল্পের সন্ধান পেয়ে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন, তুই দেখেছিস নাকি?
সারা জীবন কাটিয়ে দিলাম এর পিছনে, আমি দেখবো না, তো কে দেখবে বল? কি রেখেছিস? দেখবি?
দেখা? আনিস উঠে গিয়ে আলমারি খুলে একটা ছোট কাঠের বাক্স নিয়ে আমার কাছে এলো। আমার কাছে বসে সাবধানে একটা বাক্স খুলে তামার একটা চৌকোনো জিনিস বের করে আমার হাতে দিল, বলল, এটা দেখ, খুব সাবধান, নিচে ফেলবি না। কি এটা?
এক তান্ত্রিক সাধু আমাকে বিশেষ স্নেহ করত, সে মরার আগে আমাকে দিয়ে গেছে।
কিন্তু জিনিসটা কি
বলতে পারিস? এক রকমের তাবিজ, হাতের মাংস কেটে শরীরের ভেতর ঢুকিয়ে রেখেছিল সে, এটা মরার আগে কেটে বার করে নিয়ে গেছে।
শুনে ঘেন্নায় আমার শরীর একটু ঘিন ঘিন করে উঠল। জিনিসটা বক্সে রেখে বললাম, কি হয় এটা দিয়ে?
হাতের মুঠোর ভেতর শক্ত করে চেপে ধরে বলবি সুতরন্তু।
কি হবে তাহলে
বলি দেখ।
আমি জিনিসটা হাতে নিয়ে শক্ত করে মুঠো চেপে বললাম, কি বলবো এখন?
সুতরন্তু, ধরে রাখবি, এটা ছাড়বি না।
আমি ধরে রেখে বললাম, সুতরন্তু। আর কি আশ্চর্য,
মনে হলো জিনিসটা যেন নড়ে উঠল হাতের ভেতর।
আমি বলল, ধরে রাখ, ধরিস না। কেন, কি হবে?
দেখবি, নিজেই দেখবি।
আমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলাম মুঠোর ভিতরে জিনিসটা আস্তে আস্তে গরম হয়ে উঠছে।
কিছু দেখাচ্ছি?
হ্যাঁ, মনে হচ্ছে গরম হচ্ছে জিনিসটা, মনে হচ্ছে একটু একটু নড়ছেও। আনিস একটু হেসে বলল,
আরেকবার বল সুতরন্তু, দেখবি আরো গরম হবে।
আমি বললাম, সুতরন্তু। কি মনে হলো কয়েকবার বললাম কথাটি, সুতরন্তু সুতরন্তু সুতরন্তু, আর সাথে সাথে মনে হলো হাতের মুঠোয় আমার চাকরিটি গন গনে গরম হয়ে কিলবিল করে নড়ছে। চিৎকার করে হাত থেকে ফেলে দিলাম জিনিসটা। আনিস লাফিয়ে উঠে হা হা করে বলল,
কি সর্বনাশ করলি তুই? এটা কি করলি কি তুই?
কেন, কি হয়েছে?
ঠিক হলো না এটা,
আনিস গম্ভীর হয়ে বলল,
একেবারেই ঠিক হলো না। তোকে বললাম আর একবার বলতে, তুই এতবার বললি কেন?
কেন, কি হয়েছে কি?
এটা একবার হাতের মুঠো নিয়ে সুতরন্তু বলার পর নিচে রাখার একটা নিয়ম আছে, কখনো হাত থেকে ফেলে দিতে হয় না।
কি হয় ফেলে দিলে?
তুই বুঝতে পারছিস না, এটা একটা সাংঘাতিক জিনিস। হাতে নিয়ে তুই যখন বলেছিস সুতরন্তু, তখন তুই একটা ব্যাপার শুরু করেছিস।
কি ব্যাপার?
তোকে বোঝানো মুশকিল।
আনিস খুব গম্ভীর হয়ে বলল,
তান্ত্রিক সাধুরা দীর্ঘদিন সাধনা করে নানান রকম অপদেবতা বাস করে, সেসব অপদেবতারা তাদের ইচ্ছের বিরুদ্ধে তান্ত্রিকদের সাথে থাকে, তাদের আদেশ মেনে চলে। তুই সেরকম একটা অপদেবতাকে দেখেছিস, সে আসছে, তাকে ফিরিয়ে দেওয়া যেত, কিন্তু তুই জিনিসটা হাত থেকে ফেলে দিয়েছিস, এখন আর তাকে ফিরিয়ে দেওয়া যাবে না।
আবছা অন্ধকার, বিচিত্র সব জিনিসপত্র চারিদিকে, আনিসের থামথামে গলার স্বর। আমি আর একটু হলে তার কথা প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বেশ জোরে হেসে উঠলাম। বলছিস এটা আলাদিনের চেয়ারাগ, ঘষে দিলেই রক্ত চলে আসে। আনিস একটু আহত দৃষ্টিতে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল,
তুই আমার কথা বিশ্বাস করলি না?
না, খানিকক্ষণ চুপ করে থেকে আনিস বলল,
সুতরন্ত আসবে, ইকবাল তোর উপর বড় বিপদ।
সুতরন্ত কি দত্তটার নাম?
ঠাট্টা করিস না, সুতরন্ত ঠিক নাম নয়, বলতে পারিস গোত্র। সে আসছে, তোর উপর খুব বিপদ।
ভালো, আমি হেসে বললাম, বিপদ আপদ আমার ভালোই লাগে। আনিস একটু অধৈর্য হয়ে বলল,
তুই এখন থেকে আমার সাথে থাকবি।
তোর সাথে?
হ্যাঁ।
কেন?
তুই জানিস না এখন কি করতে হবে?
আমি জানি,
সুতরন্ত কিছু একটা নিয়ে যাবে, তুই বুঝতে পারছিস না।
কবে আসবে সুতরন্ত?
জানি না, আরও আসতে পারে, দু সপ্তাহ পরেও আসতে পারে।
আর যতদিন না আসছে আমার সব কাজকর্ম ফেলে তোর বাসায় থাকতে হবে আমাকে?
হ্যাঁ।
আমি তোর বাসায় থাকতে আমার কোনো আপত্তি নেই, আমি এসে থাকবো কিছুদিন, কিন্তু এখন নয়। তুই সুতরন্তকে আসতে দে, আমি একাই ম্যানেজ করবো, ভালো করে চা নাস্তা খাইয়ে দেবো।
ইকবাল,
আনিস থমথমে গলায় বলল,
এটা ঠাট্টা জিনিস না, তোকে আমার কথা শুনতে হবে, তোকে এখন থেকে আমার সাথে থাকতে হবে।
সম্ভব না, আমার অনেক কাজ রে। আনিস অত্যন্ত গম্ভীর হয়ে বলল,
তোর এখন আমার কথা শুনতেই হবে, যা যা বলি শোন, তোর কিংবা অন্য কোনো একজন মানুষের জীবন নির্ভর করছে এর উপর।
আনিস যা বলল তার সারমর্ম এরকম, এই পৃথিবীতে যেরকম মানুষ এবং নানান রকম জীবজন্তু রয়েছে, তেমনি পরকালের জগতেও মানুষের সমজাতীয় প্রাণী এবং জন্তু জানোয়ারের সমজাতীয় বিদেহী শক্তি রয়েছে। তান্ত্রিক সাধু বা নানান রকমের সাধুকেরা সাধনা করে পরজগতের এসব প্রাণীদের সাথে যোগাযোগ করেন। সেই সব প্রাণীদের বুদ্ধিমত্তা বেশি হলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা যায়। নিচ জাতীয় প্রাণী হলে তাদের জোর করে বসে রাখতে হয়। সুতরাং তো নিচ জাতীয় একটা ভয়ঙ্কর প্রাণী, তাকে জোর করে বশ করে রাখা হয়েছে। সাধকেরা পরীক্ষা করার জন্য এদের বশ করে রাখেন। সুতরন্ত নামের বিদেহী যুক্তিতর্কহীন এই প্রাণীটা অত্যন্ত শক্তিশালী, তাকে ভুল করে ডাকা হয়েছে। ডাকা হলে তাকে আসতে হয়, তাকে নিয়ন্ত্রণ করা না হলে সে একটা বিভীষিকা সৃষ্টি করে যায়। যে তান্ত্রিক মারা গিয়েছে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারত, আর কেউ পারবে সেরকম কোনো নিশ্চয়তা নেই। আনিস অত্যন্ত জোর দিয়ে কথাগুলো বলেছিল বলে চুপ করে আমি শুনে গেলাম, কিন্তু তার কথা আমার ঠিক বিশ্বাস হলো না। কথা শেষ হলে বললাম, ধরা যাক তোর সব কথা সত্যি, তোর সুতরন্ত ভয়ঙ্কর শক্তিশালী একটা বিদেহী প্রাণী, কিন্তু সে মানুষের জগতে বাস করে না, কাজেই মানুষের জগতে সে কিছুই করতে পারবে না। আনিস মাথা নেড়ে বলল, তোর কথা খানিকটা সত্যি, কিন্তু পুরোপুরি সত্যি নয়। সাধক মানুষেরা যেরকম তাদের জগতে যোগাযোগ করতে পারে, এরাও খানিকটা পারে। এদের যোগাযোগটা হয় ভয়ঙ্কর, মানুষ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলেই ওরা পুরোপুরি সর্বনাশ করতে পারে। আমি বললাম, আমি ভয় পাই না, ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, তাই ভয়ও নেই। বাজি ধরে আমি লাশ কাটা ঘরের টেবিলে বিছানা করে ঘুমিয়েছি। আনিস খানিকক্ষণ চোখের দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি যদি তুই ভয় না পাস তোকে সুতরাং তো কিছু করতে পারবে না। মানুষ থেকে শক্তিশালী কোনো প্রাণী নেই, তবে তোকে দুটি কাজ করতে হবে। কি কাজ? প্রথমত, আগামী দু সপ্তাহের ভিতরে যদি তুই কোনো অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করিস তোকে সাবধান হতে হবে। কিরকম? সবসময় তোর সাথে একটা জীবিত প্রাণী রাখবি। কেন? এরা যখন আসে সবসময় কোনো একটা কিছুর প্রাণ নিয়ে যায়, চেষ্টা করে মানুষের নিতে, না পারলে অন্য কিছু। ঘরে খাঁচায় একটা পাখি রাখা সবচেয়ে সহজ। আমি খেয়াল করে বললাম, আমার ঘরে অনেক মশা আছে, দেয়ালে টিকটিকি। আনিস হাসার ভঙ্গি করে বলল, সুতরাং তো যখন এসে হাজির হবে তুই বেশ অবাক হয়ে লক্ষ্য করবি আশেপাশে কোনো প্রাণী থাকবে না। কীট পতঙ্গ পশু পাখি কোনো কোনো ব্যাপারে মানুষ থেকে অনেক বেশি বুঝতে পারে। আর দ্বিতীয় জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে কি? সেটা হাত বাড়িয়ে দে। আমি তস্তত করে হাত বাড়িয়ে দিলাম। আনিস একটা ছোট শিশু থেকে কি যেন তরল পদার্থ নিয়ে হাতে পিঠে লম্বা করে কি একটা দাগ দিয়ে দিল। আমি একটু অবাক হয়ে বললাম, এটা কি? এটা কেমিক্যাল। তোর হাতের উল্টো পিঠে একটা চিহ্ন এঁকে দিলাম, কাল পরশু এটা স্পষ্ট হবে, উল্কির মতো। তবে ভয় নেই, সারা জীবন থাকবে না, মাসখানেকের মধ্যে মুছে যাবে। কি হবে এটা দিয়ে? যদি কখনো কিছু দেখে খুব ভয় পাস, এই চিহ্নটা বুকের কাছে ধরবি, দেখিস ভয় চলে যাবে, একটা শক্তি পাবি তুই। আমি তাবিজ কবজ বিশ্বাস করি না। না করিস তো ভালো, সেই জন্য চামড়ার উপর পাকাপাকি ভাবে করে দিলাম। আজকাল হাত একটু জানা করতে পারে, ইনফেকশন হবার কথা নয়, যদি হয় অ্যান্টিবায়োটিক খেয়ে নিবি। আমি ওঠার সময় বললাম, দেখ আনিস, ভূতপ্রেত আছে কি সেটা নিয়ে আমি তোর সাথে তর্ক করতে চাই না, থাকলে থাকুক, আমি তাদের ছাড়াই জীবন কাটিয়ে এসেছি, বাকিটাও তাদের ছাড়াই কাটিয়ে দেব। আনিস বলল, চমৎকার, এই হচ্ছে বাপের ব্যাপার। রিক্সা করে বাসায় আসবার সময় আমি পুরো ব্যাপারটা ভেবে দেখলাম। ভয়াবহ সুতরন্ত এসে আমাকে সত্যি খুন করে রেখে যাবে কিনা সে নিয়ে আমার ভিতরে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই। যে জিনিসটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে তামার মাদুলিটা, সেটার হঠাৎ করে গরম হয়ে যাওয়াটা। এটা কিভাবে ব্যাখ্যা করি? আনিস হয়তো আমাকে সম্মোহন করেছে, তাহলে গরম লাগাটা আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু হাতের তালুতে পোড়া দাগটা? সম্মোহন করে মানুষের হাতের তালুতে গরম অনুভূতি দেওয়া যেতে পারে, কিন্তু পোড়াবে কেমন করে? ব্যাপারটা আমি ভুলেই যেতাম, কিন্তু ভুলতে পারলাম না হাতের উল্টো পিঠে আনিসে রেখে দেওয়া চিহ্নটির জন্য। চিহ্নটি আস্তে আস্তে ফুটে উঠল। যখনই হাত দিয়ে কিছু করি সেটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকে। পরিচিত বন্ধু বান্ধবও বেশ সবাক হলো, এই বয়সে হাতের পিঠে ছবি এঁকে ঘুরে বেড়াচ্ছে দেখে। ব্যাপারটি বুঝিয়ে বলাও সহজ নয়। এভাবে সপ্তাহ কেটে গেছে, সম্ভবত সুতরাং তো এসে ঘুরে গেছে, আমি টের পাইনি। হাতে চিহ্নটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমি আনিসকে বেশ জোর গলা দিয়ে বলেছিলাম যে ভূত প্রেত আমি বিশ্বাস করি না, তবু কয়দিন ভিতরে ভিতরে একটু সতর্কই ছিলাম, কে জানে, কিছু তো আর বলা যায় না। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। এর মাঝে আমার ছোট খেলার বিয়ে উপলক্ষে সবাই দল বেঁধে নেত্রকোনা চলে গেল। রয়ে গেলাম আমি এবং জিতু মিয়া। জিতু মিয়া কাজের ছেলেটি, বয়স দশের কাছাকাছি, মহাধুরন্ধর ব্যক্তি। সুযোগ পেলে জাতীয় পরিষদের মেম্বার হয়ে যাবে, সেটা আমি লিখে দিতে পারি। সেদিন সন্ধ্যাবেলা বাসায় ফিরতেই জিতু মিয়া একগাল হেসে বলল, ভাই আপনি লাটকের চান্দা দেন নাই মনে আছে? ভাই মানে ভাই, লাটক মানে হচ্ছে নাটক। আমার একটু চিন্তা করে বের করতে হবে। কিছুদিন আগে গুন্ডা ধরনের কিছু ছেলে নাটক করবে বলে চাঁদা চেতে এসেছিল, অপরিচিত ছিল। তাই কি নাটক কোথায় হবে, কে পরিচালনা করবে, এসব নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করেছিলাম। তখন একজন গরম হয়ে গেল বলে পুরো দলটাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। বাসার সবার ধারণা ছিল যে কাজটা সুবিবেচনার হয়নি। আমি একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কেন কি হয়েছে? আপনার ঘরে গিয়ে দেখেন, বাংলায় অনুবাদ করলে যার অর্থ আপনার ঘরে গিয়ে দেখেন। আমি আমার ঘরে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। ঘরের দেয়ালে মৃত প্রাণীর নাড়ি ভুড়ি ছুড়ে ছুড়ে বেড়েছে। কিছু এখনো দেয়াল লেগে আছে, কিছু দেয়াল থেকে খুলে নিচে পড়েছে। দেয়ালে বিভৎস রং, ঘরের ভিতর উৎকট দুর্গন্ধ। আমি রাগে প্রায় অন্ধ হয়ে গেলাম। হাতের কাছে জিতুকে পেয়ে তাকেই দু একঘা লাগানোর জন্য হুঙ্কার দিয়ে বললাম, জানালা খুলে রেখেছিলি কেন তুই?
খুলি নাই ভাই, খোদার কসম।
তাহলে জানালা বন্ধ থাকা অবস্থায় কেমন করে দেয়ালে এগুলো ছুঁড়ে মারা যায় সেটা নিয়ে জিতু মিয়াকে ভাবিত দেখা গেল না। খাঁটি রাজনীতিবিদদের মতো সে সমস্যার সামনাসামনি এলে মস্তিষ্ক সুইচ টিপে বন্ধ করে দেয়। একজন লোক ডাকিয়ে সময় লাগিয়ে ঘর তো পরিষ্কার করা হলো। আজকালকার ছেলেরা এরকম নোংরা কাজ করতে পারে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। রাতে খেতে বসার পর জিতু মিয়া আমাকে প্রীতির খবরটি দিল। বলল, আমার মশা মারানোর ওষুধ একেবারে ফাঁস কেলাস। মা মশা মারার ওষুধ কিনেছেন, সেটা মশাদের বিরুদ্ধে খুব কার্যকর শুনে আমি শঙ্কিত হয়ে উঠলাম। যেটা মশার জন্য বিষাক্ত সেটা মানুষের জন্য বিষাক্ত। বিদেশে যেসব কীটনাশক ওষুধ বাজারে করে দেওয়া হয়েছে সেগুলো রুটিন মাফিক এদেশে পাঠানো হয়। আমি জিতু মিয়াকে বললাম, নিয়ে আয় তো মশা মারার ওষুধটা, সাবধানে ধরবি। জিতু মিয়া চৌরুম থেকে ফিনাইলের একটা কৌটা নিয়ে এলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা মশা মারার ওষুধ? যে এটা দিয়ে মশা মারা হচ্ছে? যে বাসায় কোনো মশা নাই। কোনো মশা নেই? না ভাই। আমার বুকটা ধক করে উঠল। আনিস বলেছিল, সুতরন্ত যখন আসবে তখন বাসায় কোনো কীটপতঙ্গ পশু পাখি থাকবে না। আমি দেয়ালের দিকে তাকালাম। লাইটের কাছে একটা পুরুষ্ট টিকটিকি পোকা ধরে খায়। আজ পোকাও নেই, কোনো টিকটিকিও নেই। আলমারির কোনায় মাকড়সার জালে কিছু নিরীহ মাকড়সা থাকে, সেখানেও কিছু নেই। আমি জিতুকে বললাম, জিতু তোর রুমে কি তেলা পোকা আছে? তেলনাসুরা? হ্যাঁ আছে ভাই। কেন, একটা ধরে আনতে পারবি? মনের মতো একটা কাজ পেয়ে জিতু মিয়ার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। কি বলেন ভাই, পারুম না কেন? জ্যান তো ধরে আনতে হবে। কিন্তু দীর্ঘ সময় জিতু মিয়া গেস্ট রুমে জিনিসপত্র টানাটানি করে মুখ কালো করে ফিরে এলো। অবিশ্বাস্য ব্যাপার, সোনরুম আতিপাতি করে খুঁজেও সে কোনো তেলা পোকা পায়নি। আমিও ঘরের আনাচে কানাচে খুঁজে দেখেছি, কোনো ধরনের পোকামাকড় কীট পতঙ্গ কিছু নেই। সব যেন ম্যাজিকের মতো উড়ে গেছে। তবে কি আনিসের কথাই সত্যি? সুতরন্ত আসছে আজ রাতে, একটা প্রাণ নিয়ে যাবে, আমার নাকি জিতু? আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল হঠাৎ। রাত ১১টায় আমি নিজের ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকেই আমি একটু চোখ খুলছি, দেয়ালে ছোট ছোট রক্ত কোথা থেকে এলো? সারা ঘরে বাসি রক্তের একটা ভোটকা গন্ধ। শুধু তাই নয়, ঘরের ভিতরটা কেমন যেন ঠান্ডা, শরীর শীল রয়েছে। আমি ঘরের মাঝখানে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ঘরের লাইটটি বারবার নিভু নিভু হয়ে আসছে। ঝড়ের রাতে যখন ইলেকট্রিসিটি চলে যায় যায় করে ফিরে আসে তখন এরকম হয়, কিন্তু আজ পরিষ্কার আকাশ। যদি ইলেকট্রিসিটি সত্যি চলে যায় তখন কি হবে? বাসায় কোথাও যেন একটা টর্চ লাইট আছে, সেটা এখন নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না। এ বাসায় কোনো জিনিসপত্র ঠিক জায়গায় রাখা হয় না। দরকার সময় জিনিস খুঁজে পাওয়ার ঘটনা এ বাসাতে এখনো ঘটেনি। সিগারেট খাই বলে পকেটে ম্যাচ থাকে, এখন সেটাই একমাত্র ভরসা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি হঠাৎ শুনলাম শো শো করে বাতাসের শব্দ। তারপর হঠাৎ সবগুলো জানালা দম করে খুলে আবার বন্ধ হয়ে গেল। ভয়ানক চমকে উঠলাম। আজ জীবনে প্রথমবার ভয় পেলাম। মনে হলো আমার পিছনে ভয়াবহ কিছু একটা দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার কণ্ঠনালী ছিঁড়ে নেবে। তাহলে সত্যি সুতরাংটা আসছে? আমি বসার ঘরে এসে দেখি সেখানে জিতু মিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি কেমন যেন বিখ্যাত। জিজ্ঞেস করলাম, কি হয়েছে জিতু
ভাই? বাসাটা কাঁপে কেন?
কাঁপে
যে ভাই, কাঁপে, আমার কেমন যেন ডর করে ভাই।
তাহলে আমি একা নই, জিতুও ব্যাপারটাকে দেখছেন, কিছু একটা হচ্ছে বাসায়। আনিসের কথা মনে পড়ল, সুতরাং তো এসে একটা প্রাণ নিয়ে যাবে। সত্যি আমি মানি ব্যাগ থেকে একটা 10 টাকার নোট বের করে জিতুর হাতে ধরে দিয়ে বললাম, টাকাটা সাথে রাখ, আজ রাতে তুই বাসায় আসবি না। জিতু অবাক হয়ে বলল,
কই চামো তাইলে?
জানি না, যেখানে ইচ্ছা যা, কিন্তু এই বাসায় না, যা বের হ, এক্ষুনি বের হ, আর মনে রাখিস কাল সকালের আগে বাসায় ঢুকবি না তুই। জিতু অবাক হয়ে খানিক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখলাম খাবারের টেবিলের উপর একটা কাক মরে পড়ে আছে। আমার হঠাৎ গা জুড়িয়ে বমি এসে গেল। আমি আস্তে আস্তে খানিকটা নিজের মনে বললাম, ঠিক আছে সুতরাং তুমি এসো, দেখি তুমি কি করতে চাও। শোরুমে একটা শাবল থাকে, সেটা খুঁজে বের করে আনলাম। অশরীরী প্রাণীর সাথে এটা কি কাজে লাগবে কিনা জানি না, কিন্তু একবারে খালি হাতে কিভাবে কারোর মুখোমুখি হই। বাসার আলো নিভু নিভু করছে, টর্চ লাইট পেলে ভালো হতো কিন্তু খুঁজে পেলাম না। ড্রয়ারে একটা মোমবাতি পাওয়া গেল, পকেটে দেশলাই আছে, সেটাই ভরসা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা। এই কাল রাত কখন শেষ হবে? আমি বসার ঘরের দেয়াল ঘেঁষে একটা চেয়ার নিয়ে এসে বসে একটা সিগারেট ধরলাম। সিগারেটে দুটো টান দিতেই স্নায়ু একটু শীতল হলো। কি আশ্চর্য, এই 20 শতাব্দীতে বসে আমাকে সত্যি অপদেবতা দেখতে হবে। সিগারেট খেতে খেতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। হঠাৎ একটা বিচিত্র জিনিস ঘটতে শুরু করলো, সিগারেটের ধোয়া কুণ্ডলি পাকিয়ে আবছা আবছা একটা প্রাণীর রূপ নিতে শুরু করলো। সত্যি দেখছি নাকি চোখের ভুল? আমি ফু দিতেই প্রাণীটা মিলিয়ে গেল, কিন্তু সাথে সাথে ঝনঝন শব্দ করে দেয়াল থেকে ফ্রেমে ঝোলানো একটা জল রঙের ছবি খুলে পড়ল। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়লো সারা ঘরে। আমি ভয়ানক চমকে উঠলাম, অবিশ্বাস্য ব্যাপার। হঠাৎ মনে হতে লাগলো আমি ছাড়াও ঘরে কেউ আসবে, ভয়ানক কিছু একটা আছে। প্রচন্ড আতঙ্কে আমার চিন্তা করার ক্ষমতা লোপ পেয়ে গেছে। অনেকটা কষ্ট করে আমি নিজেকে শান্ত করে রাখলাম, দেখা যাক কি হয়। আমি চেয়ারে শান্ত হয়ে বসে আস্তে আস্তে কিন্তু জোর দিয়ে বললাম, সুতরাং তুমি যাও, তুমি চলে যাও। নিজের কাছে নিজের কণ্ঠস্বরটি শোনালো ভারী অদ্ভুত, আর সাথে সাথে বাসা যাওয়ার স্থাপন কেঁপে উঠল। টেবিল, পেয়ালা, পিরিচ, টেবিল ল্যাম্প, ঘরের শিকল ঝনঝন করে কেঁপে উঠল। আমি দেখলাম লাইটটা ডান থেকে বামে ঝুলতে শুরু করেছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সেটা শব্দ করে ফেটে গেল, সাথে সাথে সারা বাসা অন্ধকার হয়ে গেল। ফিউজ কেটে গেছে নিশ্চয়ই, হা 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 শব্দ করে সারা ঘরে কিজন একটা ছুটে গেল। পকেট থেকে দেয়াশলাই বার করে একটা কাছি জ্বালালাম কাপা হাতে। ঘরের অন্ধকার দূর না হয়ে যেন আরো বেড়ে গেল। আমি আবছা দেখতে পেলাম ঘরের এক কোনায় মেঝেতে গুঁড়ি মেরে কি যেন একটা বসে আছে। মনে হলো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, ঝাঁপিয়ে কি পড়বে আমার উপর। আমি সাবধানে মোমবাতিটা জ্বালালাম, দপ দপ করে শিখা কাঁপতে লাগলো, মনে হতে লাগলো নিভে যাবে যে কোনো মুহূর্তে। আমি মোমবাতিটা শক্ত করে ধরে রেখে ঘরের কোনায় তাকালাম, সত্যি কি কিছু আছে? কিছু দেখা গেল না, ঠক ঠক করে দরজায় শব্দ হলো হঠাৎ। আমি চমকে উঠলাম, পর মুহূর্তে শুনলাম জিতু গলার স্বর, ভেউ ভেউ করে কাঁপতে কাঁপতে বলছে,
ভাই ভাই গো।
আমি ভয় পেয়ে দরজা খুলতে খুলতে বললাম, কি হয়েছে জিতু?
আমার টেহা।
দরজা খুলতেই জিতু হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে বলল,
আমার টেহা দেয় না।
হঠাৎ করে জিতু চুপ করে গেল। আমি ভয় পেয়ে ডাকলাম, জিতু। জিতু কোনো কথা না বলে আমার দিকে তাকালো, মোমবাতির আলোতে হঠাৎ বিচিত্র দেখালো জিতুকে, চোখ দুটিতে আতঙ্ক, রক্তহীন মুখে যেন প্রাণের চিহ্ন নেই। আমি বললাম, কি হয়েছে জিতু, কি হয়েছে? জিতু উদ্ভ্রান্তের মতো একবার চারিদিক তাকালো, কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু বলতে পারল না। তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকটা ধক করে উঠল। মোমবাতির শিখাটা দপ দপ করে হঠাৎ নিভে গেল, আর আমি শুনলাম একটা প্রাণ ফাটানো আর্ত চিৎকার। আমি শক্ত করে জিতুকে আঁকড়ে ধরি, জিতু থর থর করে কাঁপছে, তাকে ধরে রাখা যাচ্ছে না।
জিতু,
আমি চিৎকার করে ডাকলাম,
জিতু কি হয়েছে তোর?
জিতু কোনো উত্তর দেয় না, থর থর করে কাঁপতে কাঁপতে অপ্রকৃতস্থ মানুষের মতো শব্দ করতে থাকে, মনে হয় যেন সে নিঃশ্বাস নিতে পারছে না। আমার হঠাৎ আনিসের কথা মনে পড়ল, বলেছিল সুতরাং তো একজনের প্রাণ নিয়ে যাবে, তাহলে জিতুই কি সেই একজন? ঠিক তখন আমার মনে পড়লো আমার হাতের চিহ্নটার কথা। আনিস বলেছিল হাতটা বুকের কাছে ধরে রাখতে। ভয় চলে যাবে কি তাহলে? আমি জিতুকে শক্ত করে চেপে ধরে হাতটা জিতুর বুকের উপর চেপে ধরলাম। ফিসফিস করে জিতুর কানের কাছে বললাম, জিতু কোনো ভয় নেই। বলার সাথে সাথে সত্যি সত্যি আমার ভিতর কেমন জানি সাহস ফিরে সত্যি মনে হতে থাকলো, কোনো ভয় নেই। জিতুকে আঁকড়ে ধরে আবার বললাম, আমি আছি, কোনো ভয় নেই তোর জিতু। ঘরের ভেতর গরম বাতাসের একটা হালকা খেলে গেল, দরজা জানালা সব খুলে গেল। তারপর হঠাৎ করে সব আবার বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, থামো। ঝনঝনে কি একটা যেন ভেঙে পড়ল। আমি নিঃশ্বাস নিয়ে আবার চিৎকার করে বললাম,
দূর হয়ে যাও এক্ষুনি।
কি একটা যেন আছড়ে পড়ল ঘরের মাঝে, জমাট বাঁধা একটা অন্ধকার হঠাৎ যেন ছুটে আসতে শুরু করে আমার দিকে। আমি জিতুকে শক্ত করে ধরে রেখে বললাম,
খবরটা।
আরে কি আশ্চর্য, সেটা যেন থেমে গেল। আশ্চর্য একটা শক্তি অনুভব করলাম আমি নিজের ভিতরে। প্রথমবার আমার মনে হলো এই অশরীরী শক্তি আমাকে কিছু করতে পারবে না। প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে বললাম, যাও তুমি, দূর হয়ে যাও। হঠাৎ মনে হলো সুতরন্তু সত্যি চলে গেছে, কোনো ভয় নেই। আমি তবু চুপচাপ বসে রইলাম। ঘরে আর কোনো শব্দ নেই, শুনশান নীরবতা। জিতু আস্তে আস্তে বলল, ভাই দর করে। আমি জিতুকে শক্ত করে ধরে রেখে বললাম, ভয় কি জিতু, আমি আছি না। জিতু হঠাৎ ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করল। আমি তাকে কাঁদতে দিলাম, বেচারা বড় ভয় পেয়েছে। হঠাৎ শুনি কানের ভিতর একটা মশা গুনগুন করছে, খোলা জানালা দিয়ে মশা ঢুকেছে ভিতরে। মশার শব্দে আমি জীবনে আর কখনো এত আনন্দ পাইনি। জিতুকে নামিয়ে বললাম, আর কোনো ভয় নেই জিতু, আয় বাতি জ্বালাই এবার। আনিস সব শুনে বলল, তোকে বলেছিলাম মনে আছে, মানুষের চেয়ে শক্তিশালী কিছু নেই, বুঝলি তো? আমি বললাম, কিন্তু শেষ মুহূর্তে তোর এই চিহ্নটার কথা মনে না পড়লে কি হতে কে জানে। যেই বুকের কাছে ধরলাম সাথে সাথে আনিস হঠাৎ হো হো করে আবার হাসতে শুরু করল। আমি থতমত খেয়ে বললাম, কি হলো, হাসছিস কেন? এই চিহ্নটার অলৌকিক শক্তির কথা শুনে কেন? তুই কি ভেবেছিস সেটা কোনো জাদুমন্ত্র? তাহলে কি এখানে লেখা স্বরে অ স্বরবর্ণের প্রথম অক্ষর উল্টো করে লিখেছি, তাই ধরতে পারিস না? আমি অবাক হয়ে আমার হাতের দিকে তাকালাম, সত্যিই তাই, একে উল্টো করে লিখেছে তার উপর মাত্রা দেয়, সেই জন্যই ধরতে পারিনি। বোকার মতো আনিসের দিকে তাকালাম আমি। আনিস বলল, মানুষের জোর নিজের ভিতর, বিশ্বাসটা সেই জোরকে আরো বাড়িয়ে দেয়। আমি ওটা লিখে দিয়েছিলাম যদি ওটাকে বিশ্বাস করে আরো খানিকটা জোর পাস, সেজন্য আর কিছু না। আমি মুখ হা করে বসে রইলাম। কুয়াশা, কুয়াশা,
এতক্ষণ ধরে শুনেন আমাদের প্রথম গল্পটি, যার নাম সুতরন্তু, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল আর পড়ে শোনাচ্ছেন। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্প যাবার। আজকে দ্বিতীয় গল্প লিখেছেন আমাদের কুয়াশার নতুন স্ক্রিপ্ট রাইটার কেডি মৃদু। আসুন তাহলে গল্পের প্রথম অংশে চলে যাই, আবার ফিরে আসছি। আপনার সঙ্গে আছি আমি শারমিন, আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম।
কুয়াশা,
আমাদের চারপাশে ঘটে যাওয়া অজস্র ঘটনা সমূহের সবই কিন্তু একরৈখিক নয়। জীবনের বহু মাত্রিকতার বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা অসংখ্য ঘটনার ভিড়ে এমন অনেক ঘটনাই থেকে যায় যার কার্যকর সাধারণ চোখে উদ্ঘাটন করা প্রায় অসম্ভব। যেখানে খুব সাধারণ স্বাভাবিক কর্তের মধ্যেও লুকিয়ে থাকে চরম অসংলগ্নতা, সহজ জীবন ক্রমান্বয়ে শাখা প্রশাখা বিস্তারে হয়ে ওঠে জটিল থেকে জটিলতর। আর ঠিক তখনই এক রহস্যময় কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। ঘটতে থাকা ঘটনাসমূহ
নানা জ্যামিতিক বাঁক নিয়ে পাল্টে দেয় সরল সমীকরণ। জন্ম আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকা এই জীবন তখন শুধুই গোলক ধাঁধা। সাধারণের পক্ষে তার উত্তরে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না কখনোই। তবু ব্যতিক্রম কিছু মানুষ থেকেই যায়, যারা হাতের মুঠোয় জীবনকে পুঁজি করে বাজি ধরতে জানে। বুদ্ধিমত্তা, সাহস আর অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি তাদের শক্তি। জমাট বাঁধা রহস্যের জাল সরিয়ে সরিয়ে যারা এগিয়ে যায় ধাঁধার উত্তর অভিমুখে, তারাই হল রহস্যভেদী।
আসছি আসছি। আপনি কি? জি আমি। আসুন, ভেতরে আসুন, বসুন। মানে বলছিলাম, আপনি কি? জি আমি রকিব হাসান। ফোন তো আপনি করেছিলেন, রাইট?
জি হ্যাঁ, আমি কিশোর চৌধুরী। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি।
হ্যাঁ, বিপদে না পড়লে তো আর আমার কাছে আসার কথা না।
প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে আপনার খুব সুনাম।
ধন্যবাদ, ফোনে জানিয়েছেন। আপনার চাচা?
হ্যাঁ, সানাউল হক চৌধুরী।
হ্যাঁ, গত পরশু রাতে উনি খুন হয়েছেন।
জি, আর তারপর থেকেই পুলিশ আমাকে হত্যাকারী হিসেবে সন্দেহ করছে। তো বিশ্বাস করুন,
বিশ্বাসের কথা পরে আসবে, ফোনে তো সব কথা শোনা যায় না, তাই আপনাকে সামনাসামনি আসতে বলেছিলাম।
কি জানতে চান বলুন?
আপনার বাড়ি তো বললেন ওই, হ্যাঁ, হরিয়ানে। তো জায়গাটা কোথায়?
জায়গাটা রাজশাহী জিরো পয়েন্ট থেকে অটোতে গেলে 40 মিনিটের পথ, মফস্বল শহর বলতে পারেন।
সেখানে আপনাদের পারিবারিক জুয়েলারির ব্যবসা, তাই তো?
হ্যাঁ, ঠিকই বলেছেন। শুরু করেছিলেন আমার বাবা আর চাচা দুজনে মিলে। 9 বছর আগে এক রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যান। তারপর থেকে আমি আর চাচাই যৌথভাবে ব্যবসাটা দেখাশোনা করছি।
বুঝলাম। তা আপনার কোনো ভাই বা বোন নেই?
না, আমি বাবার এক ছেলে।
আর আপনার চাচার?
চাচা বিয়ে করেননি।
তা আপনার সঙ্গে আপনার চাচার সম্পর্ক কেমন ছিল?
চাচা একটু বদমেজাজি ছিলেন, সেজন্য বাড়িতে কাজের লোক টিকত না।
আচ্ছা।
তবে চাচার বিষয়বুদ্ধি খুব ছিল প্রখর।
বুঝেছি, কিন্তু এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না।
ও আচ্ছা, চাচার সঙ্গে সম্পর্কের কথা বলছিলেন, তো সে তো খারাপ থাকার কোনো কারণই নেই। ছোটবেলা থেকে আমি চাচার কাছেই বড় হয়েছি।
তো উনি, মানে আপনার চাচা, খুনটা হলেন কিভাবে?
সেটাই তো রহস্য। সে রাতে আমি বাড়ি ছিলাম না, মানে ব্যবসার একটা কাজে খুলনায় গিয়েছিলাম।
খুলনায় কোথায় উঠেছিলেন?
ওই ওই খালিশপুরের হোটেল বৈকালিতে। আমার স্ত্রী জয়া আমাকে ফোন করে এক্ষণে খবরটা জানায়।
সেটা কখন?
তা রাত প্রায় 7:45 দিকে হবে।
আর ঘুমটা কখন হয়?
শুনলাম আনুমানিক 7:30।
খুনিকে কি তিনি দেখেছিলেন?
না, যেটুকু শুনেছি খুনিকে দেখেছে রমা।
রমা? রমা কে?
রমা আমার বাড়ির কাজের মহিলা, তবে খুনিকে সে চিনতে পারেনি।
আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলবেন আমাকে।
রমা যা জবানবন্দি দিয়েছে তা হলো লোকটা গত পরশু রাতে চাচার সাথে দেখা করতে এসেছিল।
আচ্ছা।
রমা তাকে চাচার কাছে নিয়ে যায়। আমার চাচা শেষ দিকে এসে কি সব অদ্ভুত বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন জানেন। মাঝে মাঝে ঘরে একা একা সেগুলো চর্চাও করত।
অদ্ভুত বিষয়? অদ্ভুত বিষয় বলতে কিরকম?
মানে যাকে বলে তন্ত্রবিদ্যা। সেই সুবাদে অনেক অচেনা লোকই চাচার সাথে দেখা করতে আসতো। ব্যাপারটাকে অবশ্য আমরা কখনোই গুরুত্ব দিয়ে দেখিনি। এখন মনে হচ্ছে বড্ড ভুল পেতাম।
তারপর
তো লোকটা ঘরে ঢোকার একটু বাদেই শোনা গেল গুলির শব্দ। আমার স্ত্রী জয়া ছুটে গিয়ে দেখে লোকটা পালিয়েছে, আর চাচার রক্তাক্ত শরীরের পাশে হতচকিত অবস্থায় রমা দাঁড়িয়ে। পুলিশকে রমা সে কথাই বলেছে, তার সামনেই নাকি লোকটা খুন করে পালিয়েছে। তো রমা তাকে চিনতে পারেনি।
ইন্টারেস্টিং। তা আপনার এই কাজের মহিলা কি নতুন এসেছে নাকি?
হ্যাঁ,
একটু আগেই না বললেন যে আপনার চাচার বদমেজাজের জন্য বাসায় কাজের লোক টোক তেমন থাকে না।
তাই সেটাই তো, মানে 15 দিন হলো বিধবা মহিলাটি আমাদের বাসায় কাজ করছে।
আচ্ছা, আপনার বাড়িতে আর কজন লোক আছে?
মানে আমার স্বামী স্ত্রী আমরা রমা আর চাচা ছিলেন। রকিব সাহেব, আমার একান্ত অনুরোধ, আপনি নিজে দয়া করে একবার ঘটনাস্থলে যান, মানে আসেন আমার সাথে আর কি, তাহলে হয়তো পুলিশের উৎপাত থেকে বাঁচতে পারি। ওরা অহেতুক আমার
যাব, আমি যাব। আপনি বলুন কাল দুপুরের পর একবার আসেন, আজ তো হাতে কিছু কাজ ছিল, সেগুলো সেরে না হয় একবারে কালই যাওয়া যাবে।
কি যে নিশ্চিন্ত করলেন, তাহলে আমি কাল দুপুরের পরপরই না হয় গাড়ি নিয়ে চলে আসব।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি অপেক্ষা করব।
থ্যাংক ইউ সো মাচ।
নো মেনশন।
কিশোর চৌধুরীকে বিদায় দেওয়ার পর মিস্টার রকিব কেসটা নিয়ে ভাবতে বসেন। অন্যান্য মার্ডার কেসের সাথে এই কেসে রয়েছে একটি সূক্ষ্ম পার্থক্য। যদিও তার কতটা সম্পর্ক রয়েছে খুনের সাথে তা এখনই বোঝা সম্ভব নয়, তবু যে কোনো কেস শুরু করার আগে ঘটনার সেন্সিটিভিটি ইস্যুগুলো খুব গভীরভাবে দেখে নেওয়া প্রয়োজন। তাই হত্যার শিকার চৌধুরী সাহেবের তন্ত্র সাধনার বিষয়টিও তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করছে। তন্ত্রবিদ্যা বা সাধনা এমন কিছু বিষয় যা মানুষের সুপ্ত শক্তিকে জাগ্রত করে, তার ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ করে। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা হয়তো লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু সাধনা করে আসছে। সাধারণত তন্ত্র মন্ত্র ইত্যাদি তান্ত্রিকগণের কাজ, এটা সাধারণ মানুষের জন্য কোনো ভাবেই নয়। সাধারণ মানুষ যদি কোনো সমস্যায় পড়ে তবেই তারা তান্ত্রিকের দ্বারস্থ হয়। তখন তান্ত্রিকগণ তন্ত্র বা মন্ত্র শক্তির প্রভাবে তার উপকার করার চেষ্টা করে। তবে প্রসঙ্গটি অনেক বিতর্কিত, তাই বিষয়টা নিয়ে এমন কারোর সাথে আলোচনা করা দরকার যার বিষয়টির উপর রয়েছে যথেষ্ট জ্ঞান। আর যে কোনো বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে জাফর হায়দারের। বয়সে মিস্টার রকিবের চেয়ে যথেষ্ট প্রবীণ হলেও সম্পর্কে তিনি তার মামা। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে তার কাছে অসংখ্যবার যাওয়া হয়েছে, তাই দেরি না করে পরদিন সকালেই মিস্টার রকিব গিয়ে হাজির হলেন জাফর হায়দারের কাছে।
আরে রকিব জি, বসো বসো।
জি জি বসি। তা আপনার শরীর কেমন?
ভালো। তা অনেকদিন পর, কি মনে করে? তুমি তো আজকাল হ্যালির ধূমকেতু হয়ে গিয়েছ।
না আসলে অনেকদিন আসা হয়ে ওঠে না, তাই ভাবলাম।
কেন মিছে মিছি মিথ্যা বলতে চাও? আমার কাছে যে তুমি প্রয়োজন ছাড়া আসো না সে তো আমার বুঝতে বাকি নেই।
ঠিক আছে, এভাবে বলবেন না। আসলে যখনই আসা হয় তখনই আপনার সাথে কাজের আলাপ হয় আর কি, তাই এমনটা মনে করে ভুল ভাবছেন।
তা আর কার সাথেই বা কাজের কথা বলবে বলো? আজকাল তো মানুষের কোনো কথাই কাজের না।
কি করি বা বলবে বলেন? আজকাল কেউ কি নিজেকে বোঝার জন্য কথা বলে? কথা বলে নিজেকে জেতানোর জন্য।
হ্যাঁ, এখন মানুষ তার নিজস্বতাকে অনুসন্ধান করতেই ভুলে গিয়েছে, তাই আর নিজেকে বোঝার প্রয়োজন মনে করে না। কিন্তু তুমি আবার কি বোঝার জন্য এসেছো? নতুন কোনো কেস পেয়েছো বুঝি?
হ্যাঁ সেরকমই, আর সেই জন্যই আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম।
কি বিষয়?
বিষয়টা এক প্রাচীন সাধনা পদ্ধতি নিয়ে, তন্ত্র সাধনা।
দেখো, উৎপত্তিগতভাবে এটা প্রাচীন হলেও এখনো কিন্তু কোথাও কোথাও চর্চা হয়। প্রাচীন ভারতে একটা সময় বিপুল সংখ্যক মানুষ এতে আস্থা রাখত, এখনো রাখে।
আমার তো মনে হয় বিষয়টার সাথে অলৌকিকত্ব টানটার সম্পর্ক রয়েছে।
দেখো, আমাদের সকলের মাঝেই কিন্তু রয়েছে আত্মলৌকিক সুপার ন্যাচারাল কিছু পাওয়ার, যা আমরা সাধারণভাবে বুঝতে না পারলেও জীবনের কোনো না কোনো সময় তা ঠিকই উপলব্ধি করতে পারি। বিশেষ করে আমরা যখন অবচেতন হৃদয়ে বা অন্যমনস্ক ভাবে থাকি, তখনই অনাকাঙ্ক্ষিতভাবেই অনেক সময় আমাদের সাথে কিছু ঘটে যায়, যার জন্য সেই মুহূর্তে আমরা আশ্চর্য হই ঠিকই, কিন্তু পরক্ষণে তা বেমালুম ভুলে যায়।
হ্যাঁ তা ঠিক, কিন্তু ব্যাপারটা কি অতিপ্রাকৃত হলো না? বিজ্ঞান কি তার সমর্থন করবে?
বিজ্ঞান কিন্তু আলাদা কিছু। আমাদের এই মহাজগতের যা কিছু কার্যকরণ ব্যাখ্যা করা সম্ভব হয়েছে তাই বিজ্ঞানের আওতায় এসেছে। আর প্রতিটি সাধনার গোপনীয়তাই তার শক্তি ও সার্থকতা। বিজ্ঞানে এমন হাজারো অতিপ্রাকৃত বিষয় আছে যা প্রমাণ সাধ্য নয়, তাই কখনোই তা প্রমাণ করা হয়তো সম্ভব হবে না।
তন্ত্র সাধনা পদ্ধতিতে যেমনটা বলা হয়েছে, মানে গায়েবী বা অদৃশ্য হওয়ার প্রসঙ্গে, সেও কি সম্ভব?
এখন আমি তো আর কোনো তান্ত্রিককে নিজ চোখে গায়েব হতে দেখিনি, তবে যতদূর জানি আর কি, খুব যোগী তান্ত্রিকরা নাকি নিজেদের প্রয়োজন পূরণ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখের পলকেই ঘুরে আসে। কিন্তু তা প্রমাণ করা না তো সাধকের পক্ষে না বিজ্ঞানের পক্ষে সম্ভব। হিপনোটিজমের মাধ্যমে এক ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তিকে সম্পূর্ণরূপে অপ্রকৃতস্থ করতে পারে, কিন্তু সেটা কোন ধরনের রেডিয়েন্স ব্যবহার করে করা হচ্ছে তা বিজ্ঞানের জ্ঞানের বাইরে। টেলিপ্যাথির মাধ্যমে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ রক্ষা করতে পারে। বিজ্ঞান এটা চর্চা করছে দীর্ঘদিন যাব, কিন্তু সেটা কোন শক্তি বলে ঘটে থাকে এবং কোন রেডিয়েশনে তাও বিজ্ঞানের জ্ঞানের বাইরে। আবার দেখো, অটো সাজেশনের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তিকে এক বছর পরের কমান্ড দেওয়া সম্ভব, যা নির্দিষ্ট সময়ে তার অবচেতন মনই তা করে ফেলে। কিন্তু সেটা কিভাবে ঘটে তা প্রমাণ হয়তো সম্ভব।
তার মানে বলতে চাচ্ছেন বিজ্ঞানের বাইরেও এমন কিছু অতিপ্রাকৃত বিষয় আছে যা আয়ত্তের মাধ্যমে মানুষ তার স্বাভাবিকত্বকে অতিক্রম করে অতিমানবীয় কিছু করে ফেলতে পারে।
একটা জিনিস ভেবে দেখা যে আমাদের সমাজে সংখ্যাগরিষ্ঠের ক্ষেত্রে যা সত্য আমরা কিন্তু তাকেই স্বাভাবিকত্ব বলে মনে করতে অভ্যস্ত। এর বাইরেও অনেক কিছুই থেকে যায়। মানুষের মাঝে যে অপার শক্তি আছে তার সবটাই কি আমরা জানি? সাধনা দ্বারা একজন সাধক লুকায়িত সেই শক্তিকে ব্যবহার করার উপযোগী করে, যা একজন সাধারণ মানুষকে সুপার ন্যাচারাল হিউম্যানে রূপান্তরিত করতেই পারে। তবে এর মানে এই নয় যে সে জনসম্মুখে হাত উপরে তুলে সুপারম্যানের মতো উড়ে যাবে। তবে এমন কিছু সে করতে পারবে যা সে নিজেও কখনো কল্পনাতেও ভাবতে পারে।
তার মানে আপনি এটা বিশ্বাস করেন আর চুক্তির বিচারে যা ব্যাখ্যা করাই সম্ভব না?
এমন অনেক বিশ্বাসই আছে যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারে, কিন্তু মানুষ বিশ্বাস করেই যাচ্ছে। তবে আমার বিষয়টা ভিন্ন, আমি তোমাকে জাস্ট ব্যাখ্যা বলার চেষ্টা করেছি। আমরা যারা স্রষ্টাকে বিশ্বাস করি তারা একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারব এই মনুষ্য রূপ যিনি দিয়েছেন, যিনি আমাদের এই ব্রহ্মাণ্ড জয় করার মেধা দিয়েছেন, তিনি কি আমাদের মাঝে কোনো শক্তি দিয়ে পাঠাননি? অবশ্যই দিয়েছেন। অনাদিকাল হতে আমাদের যান্ত্রিক যুগের পূর্বে মানুষ এই আধ্যাত্মিক শক্তির ব্যবহারে নানা রকম অসাধ্য অকল্পনীয় কাজ সাধন করেছে, যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শুনে এসেছি। এটা কোনো কালগল্প নয়, কোনো লোককথাও নয়।
জাফর হায়দারের কাছ থেকে মিস্টার রকিবকে অনেকটা কনফিউজড হয়ে ফিরতে হলো।
পেশায় একজন লাইব্রেরিয়ান হলেও নেশাটা কখনোই বাদ দিতে পারেননি, আর তাই অল্প হলেও রহস্যবিধি হিসেবে কিছু মানুষ চেনে থাকে। নতুন কোনো রহস্যের সন্ধান পেলে তার মনে ঘটে আনন্দের শিহরণ। অবশ্য চাপা স্বভাবের বিধায় আশেপাশে কেউ কখনোই তা বুঝতে পারে না। আজও তার ব্যতিক্রম নয়। বাসায় এসে দেখেন কিশোর সাহেব তার জন্য অপেক্ষা করছেন, তাই খুব দ্রুতই রেডি হয়ে বেরিয়ে পড়লেন। যদিও পরিবেশটা বেশ স্বস্তিদায়ক নয়, মেঘলা আকাশ আর সেই সাথে মৃদুমন্দ ঠান্ডা হাওয়া, নিশ্চিত ভাবে দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। একটা সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কারে করে শহরের পূর্ব দিকে যাত্রা শুরু করলেন তারা। প্রতিমধ্যে নিজেদের মাঝে সামান্য কিছু কথাবার্তা ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাপ হল না। স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে ঘটনার সম্ভাবনাগুলো নিয়ে ভাবছিলেন লোকেশ সাহেব। একজন ইনভেস্টিগেটর হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর থেকে বেশ দূরে এক মফস্বলে একজন নব্য চন্দ্রশাধকের হত্যাকাণ্ড ভাবিয়ে তুলেছে তার মনকে। সাধারণ একজন স্বর্ণ ব্যবসায়ী হঠাৎ করে তন্ত্র সাধনায় আগ্রহী হয়ে ওঠাও বেশ রহস্যজনক। আপাতত এর বেশি ভাবা যাচ্ছে না, বাকিটা সময় বলে দেবে।
আমরা প্রায় এসে পড়েছি, সামনে ওই খেলার মাঠটার পাশের বাড়িটা। ওটাই চৌধুরী ভিলা।
বাহ, জায়গাটা তো চমৎকার। আপনার বাড়ির সামনে সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছি ভাই।
হ্যাঁ, ঠিকই বলেছেন। মানে চাচার খুব শখ ছিল, প্রতিদিন নিজের হাতে বাগান পরিচর্যা করতেন।
অথচ স্বভাবে নাকি ছিলেন বদমেজাজি, আবার ফুলও ভালোবাসতেন।
হ্যাঁ হ্যাঁ, ফুল কে না ভালোবাসে বলুন।
আপনি ভালোবাসেন?
মানে আমি?
যদি সত্যি ভালোবাসতেন তাহলে বাগানের ফুল গাছের চারাগুলো নুয়ে পড়তো না, মনে হয় গত দু তিন দিন গাছে পানি দেওয়া হয়নি।
না মানে গত দুদিনে যা হয়েছে মানে বুঝতেই তো পারছেন। আমরা চলুন, এসে পড়েছি আমরা।
বাড়ির সামনে পুলিশ?
ওই তো লোকাল থানার ইন্সপেক্টর, গত দুদিনে আমার লাইফটা হেল করে দিয়েছে। উনি বোধ হয় ধরেই নিয়েছেন ফোনটা আমি করেছি। যদিও
ওই দিন রাতে আপনি বাড়িতেই ছিলেন না, তাই তো?
মানে
চলুন নামা যাক।
চলুন রকিব সাহেব।
এই যে কিশোর সাহেব, সকাল থেকে কোথায় উধাও ছিলেন? হ্যাঁ, আমি তো আরেকটু হলেই আপনার নামে ওয়ারেন্ট জারি করতে যাচ্ছিলাম।
কেন স্যার, গতকালই তো আপনার পারমিশন নিয়েছিলাম, এই একটু শহরে যাবার ছিল আমার।
তো সঙ্গে করে কাকে আনলেন? কে এই ভদ্রলোক?
আমার নাম রকিব, রকিব হাসান, প্রাইভেট ডিটেকটিভ।
ও, আমি ইন্সপেক্টর জুবাইর হোসেন, এই থানার। ও আচ্ছা, কানে ঠিক শুনলাম তো আপনি?
হ্যাঁ, কানে আপনি ঠিকই শুনেছেন, চোখেও ঠিকই দেখছেন।
শেষ পর্যন্ত প্রাইভেট ডিটেকটিভ,
এখানে হাসির তো কিছু দেখছি না।
হাসছি না, ভাবছি হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল।
তা আপনাদের জল কত দূরে গেল ইন্সপেক্টর?
তা জেনে আপনি বা আর কি করবেন বলুন, পুলিশ পুলিশের মতো কাজ করছে। এতদিন তো শুধু শুনেছি, এবার কাজ থেকে আপনাদের ইনভেস্টিগেশনের পদ্ধতি দেখতে পাবো, সেটাই বা কম কিসের। তো কিশোর সাহেব বুঝি আমার কাছে লেজে গোবরে একসাথে হয়ে আপনার শরণাপন্ন?
ওনার ধারণা আপনি ওনাকেই খুনি ধরে নিয়েছেন, শুধু হাত করা পড়ানোটাই বাকি।
তা কথাটা ভুল না, আপনি ভেবে বলুন, চাচার মৃত্যুতে ওনার চেয়ে আর কারি বা বেশি লাভ?
কিন্তু স্যার,
আপনি চুপ করুন তো, আমাদেরকে আমাদের কথা বলতে দেন। হ্যাঁ, যা বলছিলাম, তা আপনি কতদিন থেকে এই লাইনে আছেন?
তা খুব বেশি নয়, কেন বলুন তো?
না মানে আপনাকে দেখে কিন্তু মোটেই সেরকম মনে হচ্ছে না।
কাউকে দেখে কি তা সবটা বোঝা যায় নাকি? অবশ্য না বোঝা যাওয়াটাও এক প্রকার ভালো, কি বলেন?
তা ঠিক, ব্যক্তির বাহ্য দর্শনের চেয়ে তার কর্মই বিবেচনা করা উচিত।
কথাটার সাথে ঠিক একমত হতে পারলাম না, আমি কিন্তু কর্মের জায়গায় কর্মের উদ্দেশ্যকে এগিয়ে রাখব।
যেমন?
যেমন ধরুন কেউ একজন কোনো মিথ্যা বলল, আপাত দৃষ্টিতে তা খারাপ মনে হলেও হয়তো ওই মিথ্যাটি না বললে বৃহত্তর কোনো কল্যাণ সাধন ব্যাহত হতো। আবার সাধারণ চোখে এমন অনেক কাজই আছে যা আপনার কাছে মহৎ বলে মনে হতে পারে, কিন্তু তার পেছনে হয়তো রয়েছে অসৎ উদ্দেশ্য। সেদিক থেকে বিবেচনা করলে কর্ম অপেক্ষা কর্ম উদ্দেশ্যই বিবেচনা করা উচিত, কি বলেন?
তা কথা কিন্তু আপনি খারাপ বলেন, চুক্তিটা মন্দ নয়।
এখানেই আপনাদের পুলিশদের সাথে আমাদের পার্থক্য ইন্সপেক্টর।
এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল মিস্টার লকিট। যাই হোক, আপনাকে আমার ভালোই লেগেছে, কোনো হেল্প লাগলে আশা করি বলবেন।
অবশ্যই। ও একটা কথা ইন্সপেক্টর, একটা বিষয় জানার ছিল।
হ্যাঁ বলুন।
কিশোর সাহেবের চাচা মানে সানাউল হক চৌধুরী, ওনার সাথে যারা মাঝে মধ্যে দেখা করতে আসতেন তাদের মধ্যে কারো খোঁজ পেলেন?
না, সেরকম কারো কথা এখনো জানতে পারিনি। পরিবার থেকেই তো কারো নাম বলতে পারছে না। উনি নাকি কি তন্ত্রফন্ত্র সাধনা করতেন, সেই সুবাদে কিছু মানুষের যাওয়া আসা ছিল। যদিও পরিবারের অন্যান্যদের সাথে নাকি তাদের দেখা সাক্ষাৎ হতো না বললেই চলে। এই যুগেও যে মানুষ তন্ত্রফন্ত্র বিশ্বাস করে ভাবতেই অবাক লাগে। আপনার আবার এগুলোর উপর বিশ্বাস নেই তো?
না, তবে যতদূর জানি ভারতে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর পর প্রচলিত এক বিশেষ ধরনের উপাসনা ও ধ্যান পদ্ধতির নাম এটা তন্ত্র। শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। হিন্দু বৌদ্ধ ও জৈন মতবাদগুলিকে এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মের সম্প্রসারণে তন্ত্র বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল।
দূর, এ সময় আবার কার ফোন আসে? হ্যালো স্যার। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। না না, আমি এক্ষুনি আসছি। উফ, কিছু মনে করবেন না, আমাকে এখন একটু থানায় যেতে হবে।
না না, ঠিক আছে,
একবার সময় করে থানায় আসেন, কথা হবে।
একান্ত প্রয়োজন ছাড়া সচরাচর থানা আমি অ্যাভয়েড করি, তারপরেও আপনি যখন বলেছেন ট্রাই করব।
ওকে মিস্টার রকিব, উইশ ইউ বেস্ট অফ লাক।
কিশোর সাহেব, এবার কি আপনার বাড়ির ভেতর যেতে পারি?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেতে পারেন, চলুন।
কিছুটা গায়ে পড়া স্বভাবই হলেও রকিবের কাছে ইন্সপেক্টরকে বেশ ভালোই মনে হল। এতক্ষণে বাড়িটার দিকে মনোযোগ দেওয়ার সময় পেল সে। কিশোর সাহেব তাকে যেমনটা বলেছিলেন ঠিক তেমনটা নয়, মফস্বল থেকে বেশ ভেতরেই বাড়িটা। সামনের অংশে বেশ বড় একটা ফুলের বাগান, বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে অন্তত 12-13 প্রজাতির গোলাপি রয়েছে। চৌধুরী সাহেব বেশ শৌখিন ছিলেন বলতে হবে। পেছনের দিকটা তো ফাঁকা জায়গা আছে বলে মনে হলো। বেশ পুরনো আমলের দুইতলা পাকা বাড়ি, জায়গায় জায়গায় চুন সুরকির মিশ্রণ খসে বেরিয়ে পড়েছে ইট, কোথাও বা দেওয়া হয়েছে নতুন প্লাস্টার। দীর্ঘদিন রং না করায় কার্নিশে ধান শেষে জমিতে শ্যাওলার আস্তরণ। বাড়িতে ঢুকতেই গেইটের ডান দিকের পিলারে পাথরের উপর খোদাই করে লেখা চৌধুরী ভিলা। পড়ন্ত বেলায় মেঘলা আকাশের কোল ছুঁয়ে যেটুকু আলো এসে পড়েছে তাতে পুরো পরিবেশটা ধরা দিয়েছে এক অদ্ভুত মায়াময় রূপে। ইট বিছানো রাস্তা ধরে হেঁটে বাড়ির নিচতলায় ঠিক দরজার সামনে এসে উপস্থিত হলো তারা। তখনও গোধূলির শেষ আলোটুকু মিলিয়ে যায়নি। কিশোর সাহেব পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দিলেন। ছোট্ট একটা ড্রয়িং রুম, সুন্দর সাজানো একেবারে ফিটফাট। বাম পাশের দেয়ালে ঝুলছে পুরানো দিনের বড় কাঠের দেয়াল ঘড়ি। টেবিলের উপর রাখা রয়েছে সদ্য জ্বালানো নতুন মোম, আর মোমের আলোয় সবসময় পুরনো বাড়িকে বড় অদ্ভুত মনে হয়।
রমা, এই রমা, রমা, ওটা থাকো। হ্যাঁ, এত এত টাকা লাগে?
বলার লগে লগে তো হুনছি, কাজ করতেছিলাম তাই লেট হয়ে গেল।
যাও গিয়ে তোমার ভাবিকে বলো, যার আসার কথা ছিল সে এসেছে।
আচ্ছা
রমা,
যে
একটু দাঁড়াও।
কিছু কইবেন?
তোমার কাপড় থেকে ন্যাফথালিনের গন্ধ পাচ্ছি, তুমি বোধহয় সন্ধ্যাবেলায় নতুন কাপড় ভেঙে পড়ো, তাই না?
জি, ঠিকই কইছেন, তার প্রতি সন্ধ্যায় কাঁচা কাপড় ভাঙি না তো। আজ তো বৃহস্পতিবার, তাই সন্ধ্যাবেলা চান চাইরা।
হ্যাঁ বুঝেছি। আচ্ছা তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম।
কোন স্যারের খুনের ব্যাপারে? তো পুলিশকে তো আমি সবই কইছি।
সেরাতে যে লোকটা এসেছিল তুমি তাকে আগে কখনো দেখেছো?
না।
লোকটা দেখতে কেমন বলো তো?
ওকে তো কালা চশমা, মুখে সাফ সাফ দাড়ি মো,
ছদ্মবেশ। তারপর
লোকটাকে স্যারের কাছে বসাইয়া মোটে ভিতরে গেছি। অমনি হুনি ওগো ঝগড়ার শব্দ, সেই শব্দ হইনা স্যারের ঘরের দিকে যাইতেছিলাম দৌড়াইয়া, হঠাৎ গুলির আওয়াজ। যেই না ঘরের কাছে গেছি অমনি লোকটা আমাকে ধাক্কা মাইরা চইলা গেল, আর ঘরের মেঝেতে স্যার ময়রা কাঠ হয়ে আছে। ও কি রক্ত!
রমা পুলিশকেও একই স্টেটমেন্ট দিয়েছে।
আচ্ছা রমা, তুমি তো মাত্র 15 দিন আগে কাজে ঢুকেছ, তার আগে কোথায় ছিলে?
কাটাখালিতে, ওখানে ঠিকঠাক টাকা দিত না তাই।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি যাও।
আচ্ছা
কিশোর সাহেব, সন্ধে তো হয়ে এলো, আপনার ডাইনিং এর আলো জ্বললো না?
লোডশেডিং আজকাল এখানে প্রায় হচ্ছে।
না আমি ভাবছিলাম প্রথমে আমি আপনার চাচা সানাউল হক চৌধুরীর ঘরটাই দেখবো।
চিন্তা করবেন না, এখানে ঘন ঘন লোডশেডিং হলেও খুব একটা বেশিক্ষণ থাকে না। এই তো বলতে না বলতে চলে আসলো, দেখলেন?
তাহলে চলুন আপনার চাচার ঘরটা একবার দেখে আসি।
হ্যাঁ হ্যাঁ চলুন।
বাড়ির ভিতর দিয়ে উঠে গেছে দোতলার সিঁড়ি। পুরনো দিনের কাঠের সিঁড়িগুলোর এক অদ্ভুত শব্দ থাকে, সন্ধ্যার নিস্তবতায় সে শব্দই যেন আরো দ্বিগুণ হয়ে শোনায়, জমাট বাঁধা কান্নার মতো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই কতগুলো প্রশ্ন দানা বাড়তে শুরু করেছে রকিবের মনে। তবে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ, কেননা যে কোনো সুস্পষ্ট ধারণার জন্য দরকার পর্যাপ্ত সময়, আর সেটা তাকে দিতেই হবে। ধাঁধা কেবল জমতে শুরু করেছে। সাধারণত পুরনো বাড়িগুলোতে একটা গা ছমছমে পরিবেশ থাকে, তাছাড়া এটা এমনই একটা বাড়ি যেখানে সদ্য সংঘটিত হয়েছে রহস্যজনক হত্যাকাণ্ড। তাও কোনো সাধারণ মানুষের নয়, রীতিমত একজন তান্ত্রিকের। তন্ত্র সাধনার উপর রকিবের কিছু অল্পবিস্তর পড়াশোনা আছে। যতদূর সে জানে এ ধরনের সাধকদের জীবনযাপন সাধারণের চাইতে ভিন্ন হয়ে থাকে, তাদের অধিকাংশই হয়ে থাকেন সংসার ত্যাগী। তবে এবারের ঘটনাটি ভিন্ন, আর ভিন্ন বলেই রহস্যময়।
আসুন আসুন রকিব সাহেব, এই ঘরটাতেই চাচা থাকতেন।
খোলামেলা, কোনো বাহুল্য নেই, একটা সিঙ্গেল খাট, টেবিল, সোফা, ঘরের মেঝেতে কার্পেট।
এই যে কার্পেটটা দেখছেন, এর উপরে চাচার ডেড বডিটা পড়েছিল।
কার্পেটের এক জায়গায় এখনো রক্ত শুকিয়ে কালো হয়ে আছে দেখছি।
ও তুমি চলে এসেছো? রকিব সাহেব কেমন আছেন?
রকিব সাহেব, এই আমার স্ত্রী জয়া।
এই তো ভালো আছি, আপনি ভালো আছেন?
আমি ওকে বলেছিলাম এই কেসে আপনার সাহায্য নিতে, এখানে পুলিশ যেভাবে ওর পিছনে লেগে আছে।
ধন্যবাদ। আচ্ছা মিসেস চৌধুরী, আপনি কি খুনিকে নিজের চোখে দেখেছেন?
না, গুলির শব্দ শুনে আমি চাচার ঘরে গিয়ে দেখলাম যে চাচার রক্তাক্ত ডেড বডিটার সামনে রমা দাঁড়িয়ে আছে।
তা এই খুনের ব্যাপারে আপনার কি মনে হয়? মানে চৌধুরী সাহেবের কোনো পুরনো শত্রু ছিল কি?
না, মানে ওনার বদমেজাজের জন্য অনেকে ওনাকে অপছন্দ করত সেটা জানি, কিন্তু এর বেশি তো কিছু বলতে পারছি না।
আচ্ছা ওনার কাছে যারা আসতেন তারা সবাই কি আপনাদের অপরিচিত?
না, তা কেন হবে, ব্যবসা সূত্রে যারা আসতেন তাদের বেশিরভাগই আমাদের পরিচিত। তাছাড়া যে কয়জন আসা যাওয়া করতেন তাদেরকে ঠিক ওভাবে কখনো দেখিনি।
কেন বলুন তো?
বাইরের মানুষ আসলে সাধারণত আমি নিজের ঘরেই থাকি, আর ও তো বলতে গেলে দোকানেই পড়ে থাকে, সকালে যায় আর রাতে ফেরে।
তো মানুষ আসলে দরজা খুলে দিত কে?
সব সময় রমাই দরজা খোলে, সেদিনও।
আচ্ছা, ব্যবসা নিয়ে সাম্প্রতিককালে উনি কি কোনো বড় ধরনের লসে পড়েছিলেন?
তা তো
না, সেরকম হলে আমি অন্তত জানতাম।
তো তন্ত্র সাধনার উপর ওনার ঝুঁকে পড়ার বিষয়টা আপনারা কবে জানলেন?
আমরা অবশ্য ওনাকে কখনো এ বিষয়ে জিজ্ঞাসাই করিনি, উনিও বলেননি আমাদের, পুরাটাই আমাদের অনুমান বলতে পারেন।
কিরকম?
চাচা মাঝে মধ্যে সন্ধ্যা হলে দরজা বন্ধ করে রাখতেন, সে সময় আমাদের কাউকেই তিনি ঘরে ঢুকতে দিতেন না, কোনো কোনো সময় সারা রাতেও দরজা খুলতেন না, তখন রমা গিয়ে এই রাতের খাবারটা দিয়ে আসতো, তা ওর মুখে যতটুকু শোনা আর কি।
সেটা কেমন?
ও নাকি চাচাকে মোমবাতির সামনে বসে কি যেন বিড়বিড় করতে দেখেছিল। সামনে নাকি কিসব কাপড়ের নানা নকশা আঁকা। যদিও আমরাও শেষের দিকে চাচাকে দীর্ঘদিন যাবৎ রাতে মোমবাতি ব্যবহার করতে দেখেছি, রাতে ওনার রুমে কোনো বৈদ্যুতিক বাতি জ্বলত না।
ওনার সাথে যারা দেখা করতো তারা কি প্রায়ই আসতেন?
না, মাঝে মাঝে কয়েকজন আসতো ঠিকই, কিন্তু সেও তো বিকাল আর সন্ধ্যার মধ্যে। তবে সেদিনের লোকটাকে রমা এর আগে কখনো দেখেনি।
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো মিসেস চৌধুরী, যদি কিছু মনে না করেন।
হ্যাঁ বলুন না।
আপনি কি সব সময় এমন সেজে গুজে থাকেন?
না, মানে হ্যাঁ শখ বলতে পারেন।
চলুন এবার এই ঘর থেকে যাওয়া যাক।
জয়া, তুমি রমাকে বলো রকিব সাহেবের জন্য নাস্তা তৈরি করতে।
ওকে তো একটু বাজারে পাঠিয়েছি, সমস্যা নেই আমি আনছি।
কোথায় গেছে রমা?
বাজারে, বুঝতেই পারছেন গত দুদিন বাড়িতে কোনো বাজারই আসেনি।
চলুন।
সেদিন নাস্তা খাওয়ার পর চৌধুরী দম্পতির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন রকিব হাসান। কিশোর সাহেব অবশ্য নিজের গাড়িতে করে পৌঁছে দেওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিলেন, কিন্তু রকিব রাজি হননি। পায়ে হেঁটেই মেইন রাস্তার পাশে গিয়ে দাঁড়ান। শহরের দিকে যে ইজি বাইকগুলো যাবে তাদেরই কোনো একটিতে উঠে পড়বেন ভাবছেন। ঠিক সেই সময় তার সামনে একটি পুলিশের গাড়ি এসে থামল।
কি রকিব স্যার, এখানে দাঁড়িয়ে পথ ভুলে গেলেন নাকি?
না না, পথে নেমেছি, পথের সন্ধানেই। তা আপনি এখানে? জরুরি কাজ শেষ হলো বুঝি?
আমাদের কথা আর বলবেন না, পুলিশের কাজের তো আর কোনো টাইম টেবিল নেই। তা কেসটা কতদূর কি বুঝলেন?
সবে তো শুরু, এখনই কিছু বলা ঠিক হবে না।
তা ঠিক।
আচ্ছা, চৌধুরী বাড়ির হিস্ট্রি সম্পর্কে আপনার কি কিছু জানা আছে?
হ্যাঁ, তা দু বছর হলো এখানে আছি, কিছু তো জানি, তবে পুরোটাই লোকের মুখে শোনা।
আমি আসলে সেটাই জানতে চাচ্ছিলাম।
কিশোর চৌধুরীর এই বাড়ির জায়গা তার দাদা কিনেছিলেন, সে অনেক আগের কথা। তখন ব্রিটিশ শাসন, এই এলাকার প্রভাবশালী লোক ছিলেন কিশোর চৌধুরীর দাদারা। তিনি থাকতেন অন্য পাশে, এই পাশে, মানে বর্তমানে যেখানে কিশোর চৌধুরীর বিশাল বাড়ি দাঁড়িয়ে আছে, এখানেই থাকতো হিন্দু গরিব লোকেরা, অনেকটা বস্তির মতো। এরকমই এক গরিব লোকের ঘর হঠাৎ একদিন ফেটে গেল, বিশাল ফাটল, সেই ফাটা অংশ দিয়ে তল পর্যন্ত দেখা যায়। ভয় পেয়ে গরিব লোক গেল কিশোর চৌধুরীর দাদার কাছে। তিনি এসে দেখেন এ যে গুপ্তধনের চিহ্ন। গরিব লোকটাও বুঝে গেল, স্টিলের বড় লাঠি দিয়ে মাটির ফাঁক দিয়ে খোঁচা দিলে ধাতব শব্দ হয়। কিশোর চৌধুরীর দাদা লোকটার কাছে বাড়ি কিনে নিতে চাইলেন, লোকটা রাজি হলো না, তাই তিনি সরে এলেন। পরদিন সকালে মাটির ফাঁকের মধ্যে লোকটির মৃতদেহ পাওয়া যায়।
তার মানে এ বাড়িতে খুনের ঘটনা নতুন নয়।
এলাকার মানুষ মনে করে কিশোর সাহেবের দাদা সেই লোকটিকে এই বাড়িতে হত্যা করেছিল,
আর মৃত্যুর পর বাড়ি দখল করতে আর তো কোনো বাধাই থাকল না।
খুবই সাধারণ ব্যাপার, গুপ্তধনের লোভ কে ছাড়ে বলুন। তবে এ কাহিনী আপনার ইনভেস্টিগেশনে কোনো সাহায্য করবে কিনা আমার সন্দেহ আছে।
তারপরেও আপনাকে তো ধন্যবাদ দিতেই হয়।
পুলিশকে ধন্যবাদ দেবেন না রকিব সাহেব, পুলিশ তার দায়িত্ব পালন করে। তা আপনি বুঝি এইদিকেই যাবেন?
হ্যাঁ হ্যাঁ এদিকেই।
তাহলে এখানেই বিদায়, উল্টো দিকে না গেলে আপনাকে লিফট দিতে পারতাম।
না 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 ঠিক আছে, ধন্যবাদ, আমি যেতে পারবো। গুড বাই।
গুড বাই।
সন্ধ্যার দিকে এদিকটা বেশ ঠান্ডা পড়ে, তার উপর আজ আবার মেঘলা দিন, এরকম আবহাওয়ায় মনটা একটু চঞ্চল হয়ে ওঠাই স্বাভাবিক। ইন্সপেক্টরের কাছ থেকে বিদায়ের পর মিস্টার রকিব তাই সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তখন হালকা বাতাস বইছে, শোনা যাচ্ছে পাশ থেকে চলে যাওয়া রাস্তার গাড়িগুলোর অদ্ভুত বাতাস কাটার শব্দ, মাথা ভর্তি কিছু বিচ্ছিন্ন চিন্তা ঘোরাফেরা, কিন্তু কোথায় যেন একটা অমিল রয়েছে, তবু ধরা যাচ্ছে না। হাজারো প্রশ্নের ভিড়ে একটি প্রশ্নই বারবার মনে উঁকি দিচ্ছে, চৌধুরী ভিলার অতীত কি তবে বুমেরাং হয়ে ফিরে আসলো? ঠিক এমনই সময় হঠাৎ করে মিস্টার রকিবের ডান পাশ দিয়ে একটি বাইক চলে গেল ঝড়ের গতিতে, অল্পের জন্য বেঁচে গেলেন অ্যাক্সিডেন্ট থেকে। তবে যাবার আগে ওই বাইক আরোহী মিস্টার রকিবের মুখে যেটা ছুঁড়ে মারলেন তা একটা কাগজের টুকরো, নিজেকে দ্রুত সামলে নিয়ে বাইকের নম্বরটা দেখার চেষ্টা করলেন, তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বাইকের গতি অত্যন্ত দ্রুত থাকায় আবছা আধারের মাঝে তা বুঝতে পারা সম্ভব হয়নি। বোঝা যায়নি মুখটাও, কেননা মাথায় পরা ছিল হেলমেট। অতঃপর পড়ে থাকা মোচড়ানো কাগজটি নিচু হয়ে হাতে তুলে নিলেন। বেশ ভালোভাবে মোচড়ানো A4 সাইজের একটা সাদা কাগজ। ভাঁজ খোলার সাথে সাথে প্রথমে যেটা চোখে পড়ল তা হলো কালো রঙে আঁকা এক অদ্ভুত নকশা, আর নকশার কেন্দ্রে রক্ত দিয়ে লেখা মৃত্যু। এবার না চাইলেও থানায় যেতে হবে। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল কুয়াশায়, এবং আমার মনে হয় এই গল্পের এত টুইস্ট এবং যেখানে আমরা আছি এত রহস্যের মধ্যে, সেখানে আমার আমার মাঝখানে থেকে এক কথা না বলাই ভালো। আমরা বরং তৃতীয় পর্ব বা শেষ পর্বে চলে যাই, যেখানে রয়েছে রহস্যের সমাধান। শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আমি আছি শামী, ফিরে আসছি গল্প শেষ করবার পর।
বলেন কি, এ তো রীতিমতো হুমকি। সেটাই বা কিভাবে বলি ইন্সপেক্টর, বলি মানে এ তো জলের মতো স্বচ্ছ হত্যার হুমকি পত্র।
হ্যাঁ, আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে।
আপনি কি অন্য কিছু ভাবছেন?
আপাতত ভাবার মতন তেমন কিছুই হয়নি, তবে হতে পারে।
এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি ভাবার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না, অদ্ভুত।
হ্যাঁ সত্যি অদ্ভুত।
কি
না, কিছু না,
কিছু না বললে হবে? আপনি নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করতে পেরেছেন, সে আপনার চোখ দেখেই আমি বলে দিতে পারি।
বেশ, তা আর কি কি বলতে পারেন শুনি।
এই যে কেউ একজন আপনাকে হত্যা করতে চাচ্ছে।
কিন্তু প্রশ্নটা হলো কে এবং কেন?
কারণ সে চায় না আপনি এই কেসটার তদন্ত করুন। কিন্তু কে হতে পারে সেই লোক? এতদিন তো আমার কিশোর সাহেবকে সন্দেহ হতো, আপনার সাথে যা ঘটলো তাতে তো সবকিছু জট পাকিয়ে যাচ্ছে।
বিষয়টা জটিলই বটে,
কিন্তু কাগজে এই নকশাটার মানে কি, এরও কি কোনো অর্থ আছে?
এটা একটা মায়াযজ্ঞের ছক।
মানে?
সাধারণত তান্ত্রিক এবং কায়া সাধকরা এ ধরনের নকশা ব্যবহার করে থাকে।
এর ভেতর আবার তান্ত্রিক কোথা থেকে এলো?
আবার অন্য কিছুও হতে পারে।
কিরকম?
যদি ধরি চৌধুরীকে যে খুন করেছে সেই হুমকি দিয়েছে আমাকে, তাহলে কাগজে নকশা আঁকানো কেন? আর যদি নকশাই আঁকানো হয় তাহলে এই খুনের সাথে তন্ত্র সাধনারই বা কি যোগসূত্র? নাকি অতীতের কোনো প্রতিশোধ স্পৃহা এই খুনের ভিতর লুকিয়ে আছে?
মনের মাঝে দোদুল্যমান প্রশ্ন আর অপরিণত কিছু সূত্র নিয়ে থানা থেকে রকিব যখন নিজ বাসায় ফেরেন তখন ঘড়িতে রাত 10:30। সেদিন রাতে কিছুতে ঘুম আসছিল না তার। খানিক এপাশ ওপাশ করে রাত 1:30 দিকে উঠে পড়লেন। মনের ভেতর প্রশ্নের উত্তরগুলো শুধুই ঘুরপাক খাচ্ছে, কিন্তু অসংলগ্নতা দূর হচ্ছে না। এই অস্থির মন নিয়ে আর যাই হোক ঘুমানো সম্ভব নয়, তাই মাঝরাতে তৈরি করা এক ফ্লাস্ক কফি, এক প্যাকেট সিগারেট নিয়ে বসে পড়লেন ইজি চেয়ারে। নিস্তব্ধ রাগ, গাঢ় গভীর নীরবতা, ডিম লাইটের রঙিন আলো আর সিগারেটের ধোঁয়া, সবই যেন ধাঁধার উত্তরে পৌঁছানোর মোক্ষম সময়। কিন্তু হায়, উত্তর যেন হেয়ালি হওয়ার মতোই অধরাই থেকে যায়। সব ভাবনা গুছিয়ে আনলেও কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, আর সেটা ভেবে তিনি অস্থিরভাবে পায়চারি করতে থাকেন। যুক্তির সুতোগুলো ধীরে ধীরে একসাথে বেঁধে মালা গাঁথার চেষ্টা। কখন যে রাত পেরিয়ে ভোর চলে এলো খেয়ালই নেই, ভাবনাগুলো কেবল তখন দানা বাঁধতে শুরু করেছে। খানিকটা বিশ্রাম নেওয়ার পর চোখে মুখে পানি দিয়ে রকিব বেরিয়ে পড়লেন ধাঁধার উদ্দেশ্যে। ধাঁধার উত্তরটা না হয় সময় বলে দেবে।
আসুন আসুন মিস্টার রকিব, আসুন বসুন। বলুন, আপনার চৌধুরী মার্ডার কেসের ইনভেস্টিগেশন কত দূর এগোলো?
সবে তো একটা রাত কাটলো ইন্সপেক্টর।
কি আর ইনভেস্টিগেশন করবেন, গতকাল আপনার মুখ থেকে যা শুনলাম তাতে তো আমি মহা চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে অনেক ভেবে দেখলাম সবই তো জলের মতো স্বচ্ছ, তাই শেষমেশ আমার অঙ্ক আমি মিলিয়ে ফেলেছি।
তাই নাকি? বলেন কি?
শুধু ওই চাপদাড়ি গফওয়ালা লোকটাকে খুঁজে পেলেই।
তা কোনো সূত্র পেয়েছেন নাকি?
অনুমানই তো বড় সূত্র।
আপনার অনুমান সূত্রে কি পেলেন আপনি একটু শুনি।
ওই ছদ্মবেশি খুনি কে?
কে?
ওই ছদ্মবেশ না ধরলে যাকে মিসেস চৌধুরী এবং রমা দুজনেই চিনতে পারত। কিন্তু
কিন্তু সেই রাতে কিশোর চৌধুরী তো খুলনায় এক হোটেলে ছিলেন, তাই তো?
ঠিক ধরেছেন, গোলমালটা লেগেছে ওখানে। হোটেলের সূত্র মতে সে রাতে কিশোর চৌধুরী ওখানেই ছিলেন। তাহলে
তাহলে আপনার সূত্র মিলছে না, তাই তো?
না, তা আপনার সূত্র কি বলে?
মিলছে। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে খুব দ্রুতই চৌধুরী ভবনে আরো কিছু ঘটবে।
ঘটবে মানে? আপনি কি খুনের কথা বলছেন?
সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
হ্যালো, ইন্সপেক্টর জুবাইর বলছি।
কি বললেন?
বলেন কি? আচ্ছা আপনি থাকুন, আমি এক্ষুনি আসছি।
কি ব্যাপার, কি হলো?
আপনার কথাই ঠিক।
মানে?
মানে রমা পালিয়েছে, সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সব অঙ্ক তাহলে এগোচ্ছে।
অঙ্কের ফলাফলটা? আমার কেন যেন সব গুলিয়ে যাচ্ছে।
ফলাফল পেতে হলে চৌধুরী ভবনে যেতে হবে ইন্সপেক্টর,
এক্ষুনি।
চলুন।
হ্যাঁ চলুন।
খুব দ্রুতই ঘটনা বাদ দিয়ে প্রবাহিত হতে থাকে ভিন্ন খাতে। চৌধুরীর খুনি কে? এই প্রশ্নের উত্তরে রমা নামের কাজের মহিলাটির আকস্মিক পলায়ন তৈরি করে নতুন জটিলতা। তবে কি রমাই সে হত্যাকারী, নাকি সে পরিস্থিতির শিকার, যা সমাধানে খুব দ্রুত ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে চৌধুরী ভিলায় হাজির হন রকি ভাসা।
আচ্ছা কিশোর সাহেব, রমা যে নিরুদ্দেশ হয়েছে এটা আপনি কখন জানলেন?
আজকে সকালে, একটু দেরিতে ঘুম ভাঙে, তারপর সারা বাড়ি খুঁজেও রমাকে পাওয়া যায়নি।
আমি বলি কি রকিব সাহেব, সে পালিয়েছে, স্রেফ পালিয়েছে। আমার প্রথম থেকেই কেমন যেন একটা সন্দেহ ছিল ওর উপর।
আবার তাকে কিডন্যাপও করা হতে পারে, যেহেতু সেই একমাত্র খুনির প্রত্যক্ষদর্শী ছিল। কিশোর সাহেব, আমি একবার রমার ঘরটা দেখতে চাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আসুন, এই যে এইদিকে আসুন।
উফ, ঘরের মধ্যে কি ভ্যাপসা বিকট গন্ধ। কিশোর সাহেব, ঘরের মধ্যে কোনো লাশ টাশ লুকিয়ে রাখেননি তো?
কি লাশ, কি বলছেন এগুলো?
ইন্সপেক্টর, এই যে আপনার লাশ পাওয়া গেছে।
হ্যাঁ, এ তো মরা ইঁদুর। বাপরে কি বিকট গন্ধ। রমা এই ঘরে থাকতো কি করে?
মিস্টার চৌধুরী, ঘরটা তো খুবই ছোট।
হ্যাঁ, ওই ওই একটা চৌকি, একটা ঘুনে ধরা ছোট টেবিল, আর ঘরের মধ্যে এ মাথা ও মাথা একটা দড়ি টানানো, এই যা।
মনে হয় আলনা হিসেবে ব্যবহার করতো, সব গুছিয়ে নিয়েই ভেঙেছে দেখছি।
ইন্সপেক্টর, আপনার কি মনে হচ্ছে গত কদিনে এই ঘরে কেউ ঢুকেছে?
তা তা কি করে হয়?
হয় হয়, যা হয় তার সবটা কি আমরা জানতে পারি? এখানে দেখছি সিঁদুরের কৌটো।
হ্যাঁ ওই তো, ঘরের কোণে পড়ে আছে, এই নিন।
ভেতরে দেখছি সিঁদুরও আছে।
বিধবার ঘরে সিঁদুরের কৌটা?
তবে কি রমা আমাদের চোখে ধুলা দিল?
কি কিছু পেলেন ইন্সপেক্টর?
হ্যাঁ, আপনি কিছু পেলেন?
পাইনি, তবে হয়তো পাবো। তার আগে একবার আপনাদের ঘরটা সার্চ করতে চাই কিশোর সাহেব।
কি ধরনের অভদ্রতা, আমাদের ঘরে সার্চ কেন?
কিশোর সাহেব, ইনভেস্টিগেশনে বাধা দেবেন না। একটা বাড়ি সার্চ করতে গেলে সবগুলো ঘরেই সার্চ করতে হয়, আর সবগুলো ঘরের মধ্যে আপনারটাও তো পড়ে, তাই না? চলুন ঘরটা দেখিয়ে দিন।
চলুন, তবে ব্যাপারটা ভালো হচ্ছে না।
এই কি আমার ঘরে হঠাৎ?
আর কিছু মনে করবেন না মিসেস চৌধুরী, আপনার ঘরটা ইনভেস্টিগেশনের সাথে একবার সার্চ করব।
এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মিস্টার রকিব হাসান। আপনাকে আমরা এনেছি, টাকা দিচ্ছি, আর আমাদেরই ঘরে আপনি? না না, এই অপমান সহ্য হবে না ইন্সপেক্টর। খেসারত কিন্তু আপনাকে দিতে হবে বলে দিচ্ছি।
রকি সাহেব, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল।
ইন্সপেক্টর জুবায়ের?
হ্যাঁ রকিব সাহেব, বলুন।
মিসেস চৌধুরীর খাটের নিচে একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন?
ওই যে ওইটা।
হ্যাঁ ওই তো। ওটা টেনে বের করে একটু খুলুন তো।
বললেন যখন, খুলেই দেখা যাক।
এসব কি করছেন? একজন ভদ্রমহিলার রুমে ঢুকে তার ব্যক্তিগত, এই তুমি কিছু বলছো না কেন?
না না মোটেই ঠিক হচ্ছে না, কিন্তু
খোলাই ছিল, এতে কিছু ব্যক্তিগত কাগজপত্র।
দেখি আমাকে একটু দেখতে দিন, ন্যাপথুলিনের গন্ধ তো ওখান থেকেই আসছে।
রকিব সাহেব, আমি আবারও বলছি, আর ঘাটাঘাটি করবেন না।
ইন্সপেক্টর, এই দেখুন, কিছু বুঝতে পারছেন?
এ কি, ট্রাঙ্কের নিচে সাদা থান কাপড়, সাদা শাড়ি, ব্লাউজ,
আর এটা,
এ তো মেয়েদের পরচুল। এগুলো
এগুলো আপনি আগেও দেখেছেন ইন্সপেক্টর, তবে এখানে নয়, রমার পরনে।
তা এখানে মানে রমা?
দূর, রহস্য খোলসা করুন তো। কি মিস্টার চৌধুরী, অভিনয়টা ভালোই করেন তাহলে।
মানে?
মানে খাল কেটে কুমির আনা আর কি। ইন্সপেক্টর, রমার সাথে নিশ্চয়ই আপনার দিনের আলোয় দেখা হয়নি?
না, সন্ধ্যায়।
তখন বিদ্যুৎ ছিল কি?
না,
আমার বেলাতেও না। মিসেস চৌধুরী তাই রমা সেজে ধরা পড়েননি, পড়লেন যখন কারেন্ট এলো, আর উপস্থিত হলো মিসেস জয়া চৌধুরী।
আপনি?
অভিনয়টা ভালো পারলেও মেকআপ তোলাটা বোধ হয় আপনি ভালোভাবে পারেন না, তাই চুলের ফাঁকে সেদিন বৃদ্ধার মেকআপের কিছু অংশ লেগেছিল আর কি।
বলেন কি?
আর মিস্টার কিশোর চৌধুরী, লোডশেডিং এর সময় কি কেবল আপনার বাসাতেই বিদ্যুৎ থাকে না, আর আশেপাশের বাড়ি ও রাস্তায় থাকে ঠিকই? আর রমার ঘরে সিঁদুরের কৌটা ফেলে আমাদের কনফিউজ করার প্লটটা ছিল খুবই দুর্বল, কেননা এই ঘরে যে দীর্ঘদিন কেউ ছিল না তা বোঝা খুব একটা কঠিন কিছু না।
শুনুন, এই যে এই যে, আপনাকে আপনাকে এখানে আনাটাই আমাদের ভুল হয়েছে।
ভুল যখন হয়েছে, ভুলের খেসারত তো দিতেই হবে, কেননা গল্পের বুননে আপনি খুব একটা পারদর্শী নন। আর তা না হলে যে মানুষের ঘরে মোমবাতি ছাড়া কোনো বৈদ্যুতিক বাতি জ্বলে না, সেখানে অন্তত একটা মোমবাতির স্ট্যান্ড রাখতে পারতেন।
তার মানে?
তার মানে তন্ত্র সাধনার গল্পটা ছিল একটা আইওয়াশ।
তাহলে আপনাকে যে হুমকি দিল সে?
কিশোর সাহেব যে শুধু গাড়ি না, মোটর সাইকেলটাও ভালো চালান সে আমি প্রথম দিনে বুঝেছিলাম বাগানের ধারে বাইকের চাকার দাগ দেখে। তাছাড়া শার্ট বদলে বাইক চালালেও তাড়াহুড়া করতে গিয়ে আপনি প্যান্ট বদলাতে ভুলে গিয়েছিলেন মিস্টার কিশোর।
কিন্তু খুনটা করলো
কে? সেই ধাঁধার উত্তরটা দেবেন মিসেস চৌধুরী। কি মিসেস চৌধুরী, বলুন কিভাবে খুনটা করলেন?
আমি আমি আসলে
বুঝে গিয়েছি, আর বলতে হবে না। এবার দুজনকেই সোজা থানায় যেতে হবে। আর রকিব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কেসটার সমাপ্তি টানার জন্য। আপনার বিচক্ষণতার তারিফ করতে হয়।
নো মেনশন ইন্সপেক্টর, ডিটেকটিভদের ধন্যবাদ দিতে নেই, এটা তাদের কর্তব্য।
হরিয়ানার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে এরপর বিভিন্ন মিডিয়ায় ওঠে তীব্র সমালোচনার ঝড়। তুখর ডিটেকটিভ রকিব হাসানের বুদ্ধিদীপ্ত ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে ঘটনার আড়ালে থাকা প্রকৃত আসামিরা। শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের চাচাকে খুন করতে একটিও দ্বিধান্বিত হয়নি কিশোর চৌধুরী ও তার স্ত্রী জয়া চৌধুরী। মূল ঘটনাকে ধাক দেওয়ার পর চলে নানা প্রচেষ্টা। পুলিশের চোখে ধুলো দিতেই আসামিরা বিস্তার করতে থাকে নানা রহস্যময় সাজানো ঘটনার, তবুও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সকল ষড়যন্ত্র। এই সমাজের রঞ্ঝে রঞ্ঝে আমাদের চারপাশে এমন অনেকেরই দেখা মিলবে। বাইরের দর্শনে যাদের অত্যন্ত নিকটবর্তী সজ্জন মনে হলেও এই স্বার্থান্বেষী মানুষগুলো নিজেদের অন্তরে লালন করে যায় গোক্ষরের সর্বনাশা বিষ। কোনো অলৌকিক বা কাল্পনিক শরীরই নয়, বাস্তবের এই চরিত্রগুলোই প্রকৃতপক্ষে মানুষের চেহারায় কুয়াশায় আচ্ছন্ন কিছু রহস্যময় প্রাণী।
কুয়াশা।
শেষ হলো আজকের কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল হরিয়ানের হত্যাকাণ্ড। কেভিন মৃদুল নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিচ্ছারী। জানিয়ে দিচ্ছি আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। রকিব হাসানের চরিত্রে ছিলেন রেহান। কিশোর চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। জাফর হায়দারের চরিত্রে ছিলেন মঞ্জু। জয় চৌধুরীর রমান চরিত্রে অভিনয় করেছেন শাহিন। ইন্সপেক্টর জুবায়ের হোসেনের চরিত্রে ছিলেন। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। কিন্তু যাওয়ার আগে চমৎকার খবর জানিয়ে আজকে বিদায় নিতে যাচ্ছি। সেটা হচ্ছে আবারও বের হয়েছে কুয়াশা টিম। অর্থাৎ আপনারা এই সপ্তাহের মধ্যে কুয়াশা তিন পাচ্ছেন 21 বইমেলার স্টুডেন্ট ওয়েব। সুতরাং কেউ মিস করবেন না এবং আশা করছি আমিও থাকবো আপনাদের সঙ্গে যখন আপনার বইটি কিনতে যাবেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশা শুরু করার আমন্ত্রণ জানিয়ে অর্থাৎ আগামী সোমবার রাত এগারোটার খবরের পর হাজির হচ্ছি নতুন কাহিনী। সবাই খুব ভালো থাকবেন আর এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.